This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে 11:20 হচ্ছে সময়। এই মুহূর্তে আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। ধীরে ধীরে পর্দা উঠছে যাহা বলিব সত্য বলিব, এবং এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে রয়েছি আমি আরজি কিবদিয়া এবং আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করে। আজকে কোন বন্ধুটি আমাদের সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের ভুল এবং অপরাধ নিয়ে লাখো মানুষের মুখোমুখি হবেন, চলুন প্রথমেই আমরা জেনে নেই আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসে অকপটে নিজের অপরাধ স্বীকার করে সত্যের আলোয় আলোকিত হবেন আসাদুল, ঈশ্বরগঞ্জের ছেলে। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আসাদুল। বয়সও খুব একটা বেশি নয়, ছোটবেলা থেকেই মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি পেলে সব দুঃখ ভুলে যেতেন। নিজের মধ্যে ডুবে থাকতেই বেশ ভালোবাসেন, তার নিজস্ব একটা চিন্তার দুনিয়া আছে, যে দুনিয়ায় গান আর বিভিন্ন বই তার সঙ্গী। এ দুটো হলেই ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারেন আসাদুল। যে কোনো বই পড়তে পছন্দ করলেও গানের বেলায় হিপ হপই তার প্রথম পছন্দ। নিজেকে বড় করার জন্য বানিয়ে মিথ্যে কথা বলেন না আসাদুল। তার চেয়ে বয়সে বড়দের যেমন সম্মান করেন, তেমনি ছোটদের সঙ্গে বেশ আন্তরিকভাবে মিশতে পারেন। বাইরের আবরণটা বেশ শক্ত করে রাখলেও ভেতরে খুবই নরম মনের মানুষ আসাদুল। এই মানুষটির অপ্রিয় সত্য জানতে এবার ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন। বন্ধু, আমরা জেনে নিলাম যে আজকে আসাদুল রয়েছে যাহা বলিব সত্য বলিব আসনে, নিজের জীবনের অপরাধ বোধ এবং ভুল এবং অপ্রিয় সত্যগুলো নিয়ে আসাদুলের কাছে আমরা যাব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে এসে যদি আপনি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান লাখো মানুষের কাছে, এই অর্থে যে আপনার মতো ভুল এবং অপরাধ সোসাইটিতে আর না হোক, আর কেউ না করুক, আপনার মতো পরিণতি আর কেউ ভোগ না করুক, বিবেকের দংশনে কেউ দংশিত না হোক, তাহলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জন্য থাকছে SMS পোল। যেকোনো ক্রুশিয়াল মোমেন্টে আমরা SMS পোলের মুখোমুখি হয়ে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি যাচাই করবার জন্য, এবং আপনি যদি মনে করেন যে ঘটনাটি এখানে প্রস্ফুটিত হচ্ছে, যে ঘটনাটি এখানে মেলে ধরা হচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়, তাহলে আপনি লিখতে পারেন নো। কিংবা যদি মনে করেন যে ঘটনা ও বলছে সেটা সত্য আপনার জায়গা থেকে আপনি বিশ্বাস করছেন তাহলে লিখবেন ইয়েস, এবং যদি মনে করেন যে আপনি কনফিউশনে আছেন তাহলে লিখবেন নো কমেন্টস। আর প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে থাকেন এই সমাজেরই একজন সুধীজন বিশেষজ্ঞ, যিনি আমাদের এক্সপার্ট প্যানেলের মেম্বার। তো আজকে পুরো অনুষ্ঠান শোনার জন্য আমাদের সাথে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আসাদুল আলমের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনবেন এবং তিনি তার জায়গাটি থেকে এটার সোশ্যাল প্রেক্ষাপট এবং আসাদুলের জীবনের অপ্রিয় সত্যগুলো জন্মের পেছনের কারণ এবং এটার পরিণতি, এটার সাইন্টিফিক লজিক কি হতে পারে, এটার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি হতে পারে, সবকিছু তিনি ব্যাখ্যা করবেন। প্রথমে আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আসাদুলের কাছে। এবং আসাদুল আলমকে আমি প্রথমেই যে প্রশ্নটি করব, সবসময় করে থাকি, যে রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এরকম একটি অনুষ্ঠানে আসার পেছনে আমরা মনে করি নিজের বিবেকের জায়গাটি অনেক বেশি জাগ্রত হওয়া প্রয়োজন। সেটা যে কোনোভাবেই হতে পারে, কেউ হয়তো বন্ধুর দ্বারা হয়, কেউ হয়তো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শুনে হয়, কিংবা কেউ হয়তো বা নিজের ঘরের মানুষটির দ্বারা হয়, কিংবা কোনো ঘটনার প্রেক্ষাপটে হয়। তো আপনি যে বিবেক বোধ থেকে আজকে এখানে এসেছেন, সেই বিবেক জাগানোর কাজটি কে করেছে?
আমার ওয়াইফ।
আপনার স্ত্রী?
হ্যাঁ।
কি বলতো সে আপনাকে?
আমি তার সাথে আমার যখন বিবাহ হয়, তারপর থেকে আমি তারে আমার পিছনের লাইফ গুলো একটু একটু করে ঘটনা টাচ করাতে থাকি। পরবর্তীতে একদিন, লং স্টোরি এটাই শোনাই, পরবর্তীতে সে আর কি বলে যে এসব করবানা, কারণ আমাদের বিবাহ কিন্তু আমাদের বাবা মা দেয় নাই, আমরা নিজেরা করছি। এখন যদি তোমার এইসব করো, যা করছো আগে করছো, যদি এখন করো তাহলে পরে কিন্তু আমার বাবা মা মেনে নিব না, এইভাবে। তারপর বিভিন্ন ভাবে,
তারপরে আপনি অতীত জীবনে যা করেছিলেন সেটা শোনার পরে আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যায়নি,
না,
আপনাকে প্রতি মুহূর্তে সংশোধন করার চেষ্টা করেছে।
হ্যাঁ।
আপনি বিয়ে করেছেন কবে?
আমি বিবাহ করেছি গত বছরের জুনের 12 তারিখ।
তারপর থেকে আপনি এই ধরনের আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজকে স্বীকার করবেন সেগুলো কি আর হয়েছে?
তারপরেও একবার হয়েছে।
একবার হয়েছে? আগে যেভাবে করতেন, বিয়ের পরে কি ঠিক একইভাবে করছেন নাকি তুলনামূলকভাবে অনেক কমে গেছে?
শুধুমাত্র একবার, বিয়ের পরে
শুধুমাত্র একবার হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি যে কোনো জিনিস দেখেই একজন বিবেকবান মানুষের মধ্যে বিবেক জেগে যেতে পারে, কারণ যারা ভুল করেন, যারা অপরাধ করেন, প্রত্যেকেই বিবেক নিয়ে দুনিয়াতে চলছেন, সেই বিবেকটি হয়তোবা ঘুমন্ত আছে। সেই ঘুমন্ত বিবেক যে কোনো ঘটনার প্রেক্ষাপটে জেগে যেতে পারে, এবং এই বিবেকটি যারা জাগান তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ জন। আজকে আসাদুল তার বিবেক বোধের জায়গা থেকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসেছে এবং এই বিবেকটি জাগ্রত করেছে তার স্ত্রী। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার সাথে একটু ফোনে কথা বলতে চাই।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসাদুলের স্ত্রী বলছেন?
জি।
আপনার নামটা একটু জানতে পারি?
আমার নাম মোহাম্মদ খাদিজা আক্তার বন্যা।
আচ্ছা বন্যা, আমি কিবরিয়া বলছি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আমাদের এখানে এই মুহূর্তে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন আসাদুল, এবং তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যই আপনি জানেন, সে একসময় কেমন ছিল এবং সবকিছু আপনি জেনে শুনে তাকে প্রতি মুহূর্তেই ভালো হবার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে তার যে বিবেকবোধ জাগ্রত হলো যে আর কোনো খারাপ কাজ সে করবে না এবং লোক সম্মুখে এসে সে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবে, আপনি তাকে প্রতি মুহূর্তে কি বোঝাতেন?
তাকে আমি এটাই বলতাম যে উনি যেসব কাজ আগে করছেন সেগুলো আসলে ঠিক না। উনি অন্য মানুষের সাথে যেটা করে এটা তো উনার সাথেও হইতে পারে, এগুলাই বলতাম উনারে। আরো বলি যে উনি যে কাজগুলো মানুষের সাথে করে তো অন্য মানুষের ক্ষতি হয়, অন্য মানুষের ক্ষতি করলে তার কি লাভ হয়?
রাইট। তো উনি রেগে যেতেন না, উনি আপনার কথা শুনতেন?
হ্যাঁ শুনতেন, রাখতেন না।
আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর?
এক বছর।
এক বছর, এই এক বছরের মধ্যে একটা অপরাধ উনি করেছেন, সেটা কি আপনি জানেন? সে অপরাধটা কি?
এ বিষয়ে তো আমি কিছু জানি না।
আচ্ছা, আপনি কি তার ব্যাপারে খোঁজ খবর রাখেন যে সে কোথায় যাচ্ছে, কি করছে? তাকে আপনি খুব বেশি চাপাচাপি করেন কিনা, জোর দেন কিনা?
তাকে আমি এমনিতে তার স্বাধীনতায় কোনো জোর দিই না, তারপরেও যতটা চেষ্টা করি ওনার বিষয়ে খবর রাখার জন্য।
আচ্ছা, আপনার খারাপ লাগে না যে আপনার স্বামী এইরকম একজন দুর্ধর্ষ অপরাধী, এত ভুল করেছে জীবনে, আপনার নিজের খারাপ লাগে না?
লাগে, তারপর সে যা করছে আগে করছে, এখন তো কিছু করে না, মানুষের অতীত নিয়ে তাই না তো কোনো লাভ নেই।
জি, যদি আসাদুল আবারও কোনো অপরাধ করে এবং সেটা বড় ধরনের অপরাধ হয় তাহলে আপনি কি করবেন?
যদি ভবিষ্যতে কোনোদিন এরকম করে, আমার যতটুকু সম্ভব আবার ওনাকে বুঝাবো যেন এরকম ধরনের
না করে, তাই তো? জি খাদিজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
আসাদুল, আপনার স্ত্রীর কাছ থেকে শুনলাম পুরো বিষয়টি আমরা পরিষ্কার নয়। আমাদের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিবতে আমরা অপ্রিয় সত্যগুলো রিভিল করি তিনটি ভাগে। একটা হচ্ছে যে অপরাধ করেছেন আপনি সেটার পেছনের কারণটা কি, অপরাধটা আসলে কি এবং অপরাধের পরিণতি কি। আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনি শুরু করতে পারেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার নাম আসাদুল। আমার ছোট চাচা আর চাচির সন্তান হয় না বিয়ের 20 বছর পরেও, তো তারা আর কি আমার সন্তান হিসেবে মাইনা নেয়।
মাইনা নেয় মানে হচ্ছে সেখানে আপনি বড় হয়েছেন, এখানে চাচার সাথে ব্যাপারটা কি?
চাচা উনি আর কি তার কোনো সন্তান নেই, সন্তান হয় না। উনি আমার বলছে যে আব্বা ডাক, শয়তানি করে হতবে বলছিল, তখন ডাকছি ওইখান থেকে। ওই দিনকার আমার কাঁধে করে নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে মিষ্টি খাওয়ায়
বাপ ডাক শোনার জন্য।
হ্যাঁ, তো তারপর থেকে আমার যে মা সে শিখাই দেয় যে যখন আব্বা ডাকছো স্যার, হ্যাঁ তো খুশি হয়েছে, ছোট আব্বা ডাকিস আর বউরে সুরাম্মা ডাকিস। তখন থেকে আমি তাদেরকে ছোট আব্বা সুরাম্মা এসব বলে ডাকি। তারপর যখন আমার বয়স 3, তো মাঝখানে বলার একটা জিনিস, আমার বাবা মা তখন আমার গ্রামে রেখা ডাকাই চলে আসে। আমার বাবা আর কি যেন নিয়ে আসে ওইটা আর আমি জানি না সঠিক, এখন পর্যন্ত গ্রাম থেকে আর ডাকাই চলে আসতে হয়। তো উনি আসে সেটা পরে কিছুদিন পরে মারে আমার নিয়ে আসে। তো ওই সময় আমার এমন ভাবে হস্তনস্ত করে নিয়ে আর কি তাও আমার ধরতে পারে নাই।
মানে আপনি আসতে চাচ্ছেন না?
হ্যাঁ, গ্রাম থেকে আসতে চাইতেছি না। তারপরে আমার ধরে নিয়ে আসছে, 3 দিন থাকার পরে আমি আবার গ্রামে চলে যাই। তারপর ওইখান দিয়ে ওই ছোট আম্মা ছোট আব্বার কাছে বড় হয়েছি 3 বছর বয়স পর্যন্ত। তারপরে আবার আমার এখানে নিয়ে আসা হয়। আমার বলা হয়েছিল আর আমার মা আমার বাবা এতটুকু প্রতিশ্রুতি দিছিল যে ওইখানে যাবা ঢাকা শহর সমস্যা নাই, তোমার কাজ হইব শুধুমাত্র গড়টা গুছায় রাখা, তোমার পোলার হলে তুমি স্কুলে যাবে, স্কুলতে আনবা, আর কিছুই না। আমার মাও অনেক গ্রামের মেয়ে, বেশি কিছু।
আপনার বাবা হঠাৎ করে কেন ঢাকাতে আসলেন বা আসার চিন্তা ভাবনা করলেন,
এটার কারণটা আমি সঠিক জানি না।
পরবর্তীতে আপনি জেনেছেন?
না,
পরবর্তীতে আপনি জানেননি। ওকে, আপনাদের কোন আত্মীয় স্বজন কি ঢাকায় ছিল?
তখন আমাদের পিছনের গ্রামের কয়েকজন লোক এই যে ঢাকা যে ডিপিজিট ওই এলাকাটা থাকত।
আচ্ছা, ওকে। তো আপনার মাকে বলা হলো ওখানে গিয়ে শুধু বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা করবে আর কোনো কাজ নেই তোমার, তাই তো? আপনার যে দুটো ভাই ছিল বড় ভাই, তাই তো?
তারা অনেক বড়। আর এখানে আরেকটা জিনিস, আমার বাবা 3টা বিয়ে করছে, যে বড় 2 ভাই তারা একেবারে প্রথম স্ত্রীর, দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই, তারপরে আমার মারে করছে।
আপনার মার আপনি একমাত্র সন্তান ছিলেন? তো বড় 2-3 স্ত্রীকে একই সাথে ঘর সংসার করতো?
না না, আমার বড় মাঝে সে মারা যায়, তারপরে দ্বিতীয় বউরে ছেড়ে দেয়,
দ্বিতীয় বসে ডিভোর্স হয়ে যায় এবং আপনার মাকে নিয়ে তিনি সংসার করতেন। তার মানে আপনার বড় যে 2 ভাই ছিল তারা কি ঢাকাতে চলে আসে ওই সময়টাতে?
ওই সময়টাতে আমার বড় ভাই যে সে তার নানির বাড়িতে থাকতো, আর মেজো যে সে আসতো এখানে, আসতো আবার বাড়িতে থাকতো।
তার মানে আপনাদের পরিবারের সাথে তেমন কোনো যোগাযোগ ছিল
না? তাদের কোনো যোগাযোগ ছিল
আর আপনাকে ঢাকায় আনতে পারছে না বিকজ আপনি গ্রামেই থাকবেন, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, তারপর?
তারপর আমার গ্রাম থেকে এখানে নিয়ে আসে, আমি বিশাল ডিপ্রেশনে থাকি, কারণ গ্রামের ওই ছেলেগুলো আমার সাথে নাই, আমার যে কাজিন যাদের সাথে খেলাধুলা করতাম সারাদিন,
ওই পরিবেশটা নাই,
সারাদিন পুকুরে ডুবাইতাম, পুকুর নাই, কি করি সারাদিন টই টই করে ঘুরি, আর একটু পরে পরে আমি ভাত খাবো, তো একটু পরে পরে আর কি ভাত মা খাই আবার থুয়ে দিতাম, খাইতামও না। তো এইভাবে আর কি আমার দিনকাল চলতে থাকে। তারপরে আবার আমি গ্রামে চলে যাই। তো এখানে থাকার পরে 5 বছর বয়স পর্যন্ত এখানে ছিলাম, তারপরে আমার নিয়ে আসা হয় এখানে। তো নিয়ে আসার পরে আমি এখানে সবকিছু বুঝা নেই, তো এইখানে আর কি আমার একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, আমিও ক্লাস করি। তখন একটু একটু ভালো লাগতে থাকে যে হয়তো আমার কিছু বন্ধু হইতেছে এখন। তো আরেকটু যখন বড় হয়েছি, আমার বয়স 9 কাছাকাছি গেছে, তখন আমার বাবা মার প্রতি একটা যে বাবা মার একটা অভাব ওইটা বুঝতেছি।
বাবা মার অভাব কেন?
বাবা মার অভাব, যেমন বাবা থাকতো সারাদিন কাজে ব্যস্ত, সকালবেলা যাইতো আমার ঘুম থেকে ওঠার আগে, তো রাত্রে আসতো এই মাগরিবের আজানের সময়, এসে আবার গোসল টোসল করে বাজারে চলে যেত, সারাদিন যা কাজ করছে ওইগুলো টাকা কালেক্ট করতো। আমার বাবা ছিল একজন ঠিকাদার, ঠিকাদার ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা গার্মেন্ট শ্রমিক, তো সেই গার্মেন্ট শ্রমিকরা এমন হয় যারা নিজেদের যে ব্যক্তিগত চিন্তা ওইটা করারও সময় পায় না, সে সকাল থেকে আর কি 7টা বাজে রান্না বান্না, 3টা বাজে উঠবো ঘুম থেকে, ওইটা সে রান্না বান্না সবকিছু কমপ্লিট করবো, করার পরে 7টা বাজে তারা অফিসে যাইতে হইব, আবার আসবো রাতে 9টা 10টায়। তো আমি খালি এতটুকু দেখতাম, আম্মা সকালবেলা আমার ডাইকা তুইলে হাত মুখ ধুয়াইছে, তারপরে আমার খাওয়াইছে, খাওয়াটা আসলে স্কুল ড্রেস পরাই দিছে, একটু পরে স্কুলে যাবে একা, এতটুকু বলে আম্মু চলে যেত। আর রাত্রে 9টা বাজে যখন আসতো তখন আমি ঘুমায় থাকতাম, তখন সে আমার উঠে আসে, আমার শরীরে অনেক ময়লা লেগে থাকতো, সারাদিন খালি খেলা আর খেলা, গোসল টোসল এসবের কোনো কিছু ধারে কাছে যেতাম না। এই কারণে আর কি আমি বাবা মারও অভাবটা বুঝতাম, আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, কেন এমন, কেন আমি কি পারি না আমার বাবা মার সাথে একটা আমার একাকিত্ব শেয়ার করি, দুজন হয়ে আমার বাবা মার সাথে শেয়ার করি না,
যখন আপনার 9 বছর বয়স।
হ্যাঁ, এইভাবে আর কি কিছুদিন চলে যায়। তো আমার বাবা একটা টিভি কিনে তো আমি আবার এই দিক দিয়ে আমার স্কুল ফ্রেন্ডদের কাছ থেকে আর কি একটুখানি অবহেলিত হই। যেমন আমি অনেক মোটা ছিলাম, সম্পূর্ণ ডিমের মতোই আমার দেখা যেত।
ওকে, কুল সাইজ। ওকে,
আমার আকৃতিটা ডিমের মতো হওয়ার কারণে আমার কোনো খেলায় নিত না, কোনো কাজে নিত না। তবে হ্যাঁ, স্কুলের যদি কোনো কাজ হইতো স্যাররা আমার দিয়ে করাইতো। আমি স্কাউট করার জন্য অনেক আগ্রহী ছিলাম। আমার স্কাউটে নেওয়া হয়নি, আমার স্কাউট থেকে বের করে দেওয়া হয়েছে। আমার পিটি শিক্ষক বলছিল যে ওরা যদি নেই তো যদি হঠাৎ করে স্কাউটের ময়দানে, স্কাউট চলাকালীন সময় যদি ময়দানে হয় সেন্সলেস হয়ে যায় তখন কি অবস্থা হবে। এখন দেখছেন ওর কি অবস্থা।
মানে আপনি অনেক বেশি ফ্যাট ছিলেন যে কারণে আপনাকে এটা বলা হতো।
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তো আমি একটা ডিপ্রেশনে ভুগতাম সবসময় যে আমার বন্ধুরা খেলে আমি খেলতে পারি না, ওরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমার নেয় না।
দিস ইজ দ্য আলটিমেট থিং প্রিয় শ্রোতা, ফ্যামিলিতে বাবা মাকে পাচ্ছে না, সে তার যে ব্যস্ত সময় যেখানে কাটানোর কথা স্কুল, সেখানে গিয়েও কিন্তু সে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না তার হেলদি সিচুয়েশনের কারণে, এবং তার শিক্ষকরা বলছে স্কাউট নেওয়া যাবে না বা অন্য কোথাও নেওয়া যাবে না, এবং তার ফ্রেন্ডরাও তাকে খেলাধুলাতে নিচ্ছে না কারণ তার ভাষ অনুযায়ী তার আকৃতি হচ্ছে ডিমের মতো, মানে মোটাসে, এবং যে কারণে ওই বয়সে সে এক ধরনের মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা প্রিয় শ্রোতা, একজন মানুষের অপরাধ এবং ভুলের জায়গাটিতে যাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। হ্যাঁ, তারপর
আমাদের ঘরে যখন টিভি আনে তো আমি কই বাইরে কি সারাটা দিব, সবাই আমার নিয়ে এই ধরনের মানে কৌতুক শুরু করে দেয়, তো ওইখানে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। তাই আমি ঘরের ভিতরে বসে বসে টিভি দেখি আর সময় কাটাই, বই পড়ি। এই তা বই পড়তাম কি, 3 টাকা দিয়ে বই কিনতে পাওয়া যেত, গল্পের বই, ওই সব কিনে নিয়ে আসে আম্মুর কাছে টাকা নিতাম, 5 টাকা 10 টাকা, ওইগুলো দিয়ে ওই বই কিনে নিয়ে গড় একেবারে বইটা ধুয়ে দিতাম, ম্যাগাজিন গুলো পড়তাম, এভাবে আমার সময় কাটতো। তো টিভিতে দেখতাম যে একজন একাকিত্ব একটা ছেলে ছবির ভিতরে কিংবা বিভিন্ন জায়গায় কার্টুন দেখলেও দেখতাম এরকম যে একটা ছেলের সাথে একটা মেয়ে আছে, তার মানে একটা জোড়া। তখন আমি ক্লাস 6 পড়ি, আমার একটা আর কি এরকম একাকিত্ব বোধ শুরু হয়। পরবর্তীতে যখন 7 উঠি আর আমি ছিলাম একটু, তখন 6 থেকে আমি একটু উগ্র টাইপের, ক্লাসের ভিতরে সবচেয়ে স্বাস্থ্যবান আর আমার দেখতে সব একটু মোটা দেখা হওয়ার কারণে আমি সবার উপরে একটু জোর দেখাইতাম, সবাই আমার একটু ভয় পাইত, নাহলে ধরে মারতাম। তো এই ভয়ে আর কি ওরা আমার সাথে বেশি একটা
মিশতো না,
মিশতো আর কি, ভয়ে থাকতো আন্তরিক ভাবে যে
খুব বেশি ফ্লেক্সিবল হতে পারতো না।
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
7-8 এসে ক্লাস করতেছি, তখন একটা মেয়ে আসলো বোরকা পরা অবস্থায়, আমি দেখে সেটা বলি কি আয় রে কি আইছে, ওই মেয়েটাই আমাদের ক্লাসে সর্বপ্রথম বোরকা পরে আসে।
ওকে,
আয় রে কি আইছে পুরা দিয়ে আন্টি, এরকম ভাবে তারা খেপাইছে। সে আমার দিকে কিছুক্ষণ তাকায় রয়েছে, সে একেবারে পিছনের বেঞ্চে বসছিল, আমি আবার বসতাম। আমার একটা স্বভাব ভালো ছিল, আমি যাই করতাম পড়ালেখা ঠিক রাখতাম। তো অতঃপর ওই মেয়েটার সাথে আর কি মেয়েটা আমার দিক তাকায় থাকতো শুধু, ওই মেয়েটারে আমি ওইভাবে টিস করছি, যার কারণে হয়তো ওর ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আমার নিয়ে। মেয়েটা আমার দিক তাকায় থাকতো, যেটা আমি খুব খারাপ দিকে নিতাম। তো আমি সামনের বেঞ্চে বসতাম সবসময়, সামনের বেঞ্চ অথবা দ্বিতীয় বেঞ্চ। তো আমি আমার বন্ধু আশিকের সাথে বসতাম। তো পরবর্তীতে এরকম আমি 3 দিন খেয়াল করলাম মেয়েটা আমার দিকে সবসময় তাকায় থাকে। আশিকেও কয় কি রে দোস্ত, তোর তো মনে হয় সিরি পছন্দ করছে রে। হ্যাঁ, আমি কথাবার্তা কইছি না, সে এটা পছন্দ করবো, আমার তো শৈল এক সত একটা পুরো বিক্ষো, আমি
কিশো
বিক্ষো
মানে ওই যে
WWE রেসলার।
ওকে ওকে, দ্যাটস কুল। তারপর
বিক্ষোকে কোনো সময় কোনো গার্লফ্রেন্ড হয় না।
আপনি শিওর যে বিক্ষোদের কখনো কোনো গার্লফ্রেন্ড হয়
না?
ওদের গার্লফ্রেন্ড কিন্তু মাঝে মাঝে আমরা দেখি, মানে ওকে যাই হোক, আপনি মনে করতেন যে বিক্ষোদের কখনো গার্লফ্রেন্ড হয় না, এই ধরনের কথা বলছেন?
বিক্ষো বলতে আর কি আমি বুঝাইতেছি যে মোটা অসুদর্শন,
মানে সুদর্শন না আর কি। হ্যাঁ
হ্যাঁ, যারা মোটা এক কথায় তাদেরকে অন্য একটা জগতে ফেলাই দেওয়া হয়, আমার থিংকে তখন এটা ধরা হয়, কারণ আমি কোন জায়গায় খেলতে
পারতাম, এভাবে চিন্তা করতেন,
আমার থিংটা এরকম হয়তো। তো পরবর্তীতে আমার একাকিত্ব দূর করার লাগে আমি ওই মেয়েটার সাথে রিলেশন করি। তাও কিভাবে হয়, একদিনকে ক্লাস শেষ হয়েছে, তারপরে সে বাইরে আসতেছে, তা আমি পরবর্তীতে তার পা উঁচু করে আটকাই রাস্তায়। ছেলেদের আর মেয়েদের ব্রেঞ্চের মাঝখানে একটু ফাঁকা থাকে, তো আমি ছেলেদের ব্রেঞ্চের হাই ব্রেঞ্চে বসে সেরা ওই মেয়েদের ব্রেঞ্চের হাই ব্রেঞ্চে পা রাখি, যার কারণে যাইতে পারে না। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি, দেখেন আপনারা মহিলা মানুষ, আপনাদের কোনো কিছু বোঝা যায় না। তারপরে সে আমার বলছে যে দেখেন আমার পথ ছাড়েন, বাসায় যাবো, স্যাররা দেখতেছে। হ্যাঁ, স্যাররা দেখতেছে শুধু শুধু মিথ্যা কিছুর জন্য বলেন। তো এই কথা বলার পরে আমি পাশ হয়ে নিছি, ও চলে গেছে। তারপরে আমার ফ্রেন্ডরা কইছে, আসাদুল চরম জিনিস কইছিস, চরম, ওই মনে হয় সারা গিয়া কান্দে কান্দে বিছনা বিজয় ফেলাইব, এরকম টাইপের কথাবার্তা আমার ফ্রেন্ডরা আমার মন্তব্য করতেছে। তখন আমার জিম আর কি প্রথম কোন মেয়ের সাথে এইভাবে বাজে ভাবে কথাবার্তা বলা, এই প্রথম ছিল।
দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, যে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে অ্যাড্রেস করবে এবং একটা ছেলের সাথে একটা মেয়ের কমিউনিকেশনটা কি হওয়া উচিত ওই বয়সে, এখানে আমরা অন্য ধরনের একটা অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। আপনি কোন ক্লাসে পড়তেন তখন?
আমি তখন পড়তাম ক্লাস সেভেন এর প্রথম দিকে।
ক্লাস সেভেন এর প্রথম দিকে তখন কি আপনি মেয়েদের সাথে ফ্রিকোয়েন্টলি কথা বলতেন?
না, আমি ওইটাই ছিল আমার প্রথম আর কি,
প্রথম কোন মেয়ের সাথে কথা বলা, এবং তাও এত বাজে ভাবে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা একটা বিষয় নোটিশ করছি আপনাকে, সেটা হচ্ছে যে আজকে যে এখানে আছে আসাদুল, আসাদুলের জীবনের যে অপ্রিয় সত্য বা অপরাধ বোধ সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। আমরা সবসময় বলে থাকি একটা অপরাধ কিংবা একটা ভুলের জন্ম আপনা আপনি হয় না, সেটার পেছনে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড লাগে। আমরা সেই ব্যাকগ্রাউন্ডে রয়েছি। আসাদুলের শৈশব নিঃসন্দেহে খুব বেশি সহনীয় শৈশব নয়, এবং আমরা বিশ্বাস করি এই ঢাকা শহরে বড় হওয়া কিংবা বাংলাদেশের আনাচে কানাচেতে বড় হওয়া এরকম অনেক শিশুই রয়েছে যাদের শৈশব আসাদুলের মতো। প্রিয় শ্রোতা, আমরা তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তিন মিনিট পরেই আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং যাহা বলিব সত্য বলিবর আসনে আজকে বসে আছে আসাদুল, তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে। আসাদুলের জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। প্রিয় শ্রোতা, আমরা সেই জায়গাটিতে আবারও ফিরতে চাই, তবে তার আগে আপনাকে বলছি যে আজকে যে কোনো সময় আপনাকে আহ্বান করা হবে এসএমএস পোল, এবং যাহা বলিব সত্য বলিবর এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ। যদি পার্সেন্টেজ ভিত্তিতে নো পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সত্যকে ইনোভেট করার চেষ্টা করি, সত্যকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এবং একই সাথে কেন আপনি বিশ্বাস করছেন না, কেন আপনার বিশ্বাস করা উচিত, সে বিষয়গুলোকে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে বের করার চেষ্টা করি। সুতরাং আপনার এসএমএস পোলটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা গল্পটি স্টপ করে দেই, এবং সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব এসএমএস পোল দেবার সঙ্গে সঙ্গে আপনি এসএমএস পোলে অংশগ্রহণ করে আপনার মতামত জানিয়ে দেবেন, ইয়েস নো কিংবা নো কমেন্টস এর মাধ্যমে। প্রিয় শ্রোতা, আমি ফিরছি আসাদুলের কাছে। হ্যাঁ আসাদুল, যে জায়গাটাতে ছিলাম, আপনি বলছেন যে প্রথম একটা মেয়ের সাথে আমি কথা বললাম ক্লাস সেভেন এ পড়ার সময়, এবং সেই আচরণটাও খুব ভালো কোনো আচরণ ছিল না। মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল নুপুর।
নুপুর, ওকে। তারপর
ওই মেয়েটা তিন দিন আর কি আমার স্কুলে আসে নাই, পরবর্তী তিন দিন পরে যখন আসছে তখন তা আগে যেরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকতো, একটু গ্যাপ দিত, কিন্তু ওই তিন দিন পরে যে আসার পর থেকে যেভাবে তাকিয়ে থাকতো একটুখানি সময়ের জন্য গ্যাপ দিত না, চোখের পলক আমার মনে হয় কেউ ফেলাইতো না, এমন ভাবে আমার দিক তাকিয়ে থাকতো, তো আমার কাছে খুব খারাপ লাগে। তো ও ওই দিনকে বসছিল চতুর্থ নাম্বার বেঞ্চে, আমি সরাসরি উইটা সাইরা চলে যাই পঞ্চম বেঞ্চে যেন আমার দেখতে না পারে, কিন্তু তারপরেও সে গার গুড়ে এসে আমার দেখতে থাকতো। ওই দিন রাত্রে আমি চিন্তা করতে থাকি যে একটা মেয়ে আমার দিকে এভাবে তাকায় থাকে, এমন সময় আর কি আমার ভিতরে এমন একটা ফিলিংস আসলো যে আমি তো একলা, সারাদিন একা থাকি, হয়তো বা এই মেয়েটাই আসছে আমার জীবনে, আমার সাথে থাকবে, আমার একাকিত্ব সময়টা ভাগ করে নিব। স্কুলে একটা সিস্টেম ছিল ডে কেয়ার, সারাদিন স্কুলে থাকতে হইতো, তারপরে আবার দুইটা প্রাইভেট পড়তাম আমি স্কুলেই, তো দেখা যেত কি আমার সারাটা দিনই স্কুলে কাটতো। ওই সময়টা আমার খুব ভালো লাগতো, কারণ আমার মনের ভাব প্রকাশ করার জন্য কেউ ছিল, কেউ আমার কথা শুনতো। তো ওই মেয়েটারে আমি তখন প্রপোজ করি
ডিরেক্টলি,
তাও খুব ভয়ানক ভাবে। আমার ব্যাগের ভিতরে সব সময় স্ক্রু ড্রাইভার, টেস্টার, কাটিং প্লাস প্লাস এগুলো থাকতো। কস্টিপ
কেন থাকতো?
কারণ আমার বাবা আর মা তাদের কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে টাকা পাইতাম না, তো পরবর্তীতে আমি আর কি যে টাকাটা আমার খরচ করা লেগে, তো অনেক সময় দেখা যেত কি অনেকে আমাকে একটা কাজের অফার দিত যে আমার বাসায় ফ্যানটা লাগাই দিতে হইব, একটু লাগাই দিও, আমার এই জায়গায় একটা ওয়ালটা একটু গর্ত করে না, এদিকে একটা তার টাইম দিতে হইব, দিও, এই কাজগুলো আমি করতাম, তো এই কারণে এগুলো আমার কাছে সবসময় থাকতো। তো স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসে সরাসরি আমি যে কারেন্টের সকেট যেটা ওইটার ভিতরে স্ক্রু ড্রাইভারটা ঢুকাই, ঢুকানোর আগে তারা বলি আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো কি না, যদি না বাসো তাহলে আমি এখনই মারা যাব, বলো।
প্রথম প্রথম অ্যাপ্রোচই আপনি এভাবে অ্যাপ্রোচ করেন?
হ্যাঁ।
আপনি এটা কার কাছ থেকে শিখেছিলেন?
না, আমার মস্তিষ্ক নিয়ে আমি সারাদিন একা একা খেলতাম, আমি কারোর সাথে কোনো কথা বলতাম না, আমার শুধুমাত্র কিছু গল্পের বই ছিল, হীরামন্তুতার কাহিনী, রাজা বাদশার কাহিনী, রূপকথার কাহিনী, শেক্সপিয়র কিংবা বড় বড় নামি দামি লেখক বইও পড়তাম না, রূপকথায় সারাদিন থাকতাম। তো নিজের মস্তিষ্ক থেকে এটাই বুদ্ধি আসে যে এইভাবে করলে হয়তো কিছু একটা হবে, আর মেয়েটা তো আমার এদিকে সারাদিন তাকাই থাকে, আমি চিন্তা করি হয়তো বা অ্যান্সারটা হ্যাঁ বুদক আসবো, তা আমি সরাসরি রিস্ক নিয়ে ফেলাই, তো মেয়েটা তিন পর্যন্ত গুনলাম কিন্তু মেয়েটা কিছুই বলতেছে না। তারপর আমি সরাসরি স্ক্রু ড্রাইভারটা দৈরা যে সিলভার সেটটা ওইটা দৈরা সেটা কারেন্টের সকেটের ভিতরে ঢুকিয়ে দিই, কারেন্টের শর্ট খাই প্রায় তিন মিনিটের মতো, খাওয়ার পরে আবার এটা ছাইড়া ফেলাই। আমার আবার একটা বদভ্যাস ছিল, আমার পায়ে তখন কেস ছিল, কেস থাকা অবস্থায় বেশি একটা কিছু অ্যাকশন করে না, আর আমি আমার ক্লাসের ছেলে বন্ধু বান্ধবদেরকে একটু ভয় দেখাইতাম, পিছনে সকেটের ভিতরে আঙ্গুল দিয়ে সেরা বেঞ্চের কাঠের বেঞ্চের উপরে বসতাম, পিছনে সকেটে আঙ্গুল দিয়ে সেরা ওগুলোকে হ্যান্ডশেক করতাম, তো ওরাও ঝটকা খেত আমিও ঝটকা খেতাম। কারণ আমার শরীরে এটা শুয়ে গেছে, কারণ আমি কারেন্টের কাজ করি, ছোটখাটো একটু একটু ঝটকা এটা আমি শুয়ে নিতে পারি।
তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আপনি তিন মিনিটই ভাবে ছিলেন ওখানে?
হ্যাঁ, তিন মিনিটের মতোই আমি ছিলাম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা এসএমএস পোল আপনাদেরকে দিতে চাই। ও যেটা দাবি করছে যে আমি এমন একটা সিস্টেম জানতাম যে সিস্টেমে আলটিমেটলি শকটা আসলে ওরকম শক না, এবং এই শকটা আসলে খুব নর্মাল লেভেলের শক, এটা যেহেতু আমি ইলেকট্রিক কাজ করতাম সুতরাং এটা কখনো শক মনে হতো কখনো শক মনে হতো না, কিন্তু তিন মিনিট যদি একটা মানুষ ইলেকট্রিক শকের মধ্যে থাকে তাহলে সে রীতিমতো শক খেয়ে মরে পুড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু ও বলছে তিন মিনিট আমি এটা ছিলাম, কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনাদের কাছে? আপনি যদি মনে করেন ও যেটা বলছে সেটা মেনে নেওয়া যায় This is possible for electrician, তাহলে আপনি যেটা লিখবেন yes, আর যদি মনে করেন this is unbelievable, তাহলে আপনি লিখবেন no, এবং যদি মনে করেন যে আপনি নিজের জায়গাতে কনফিউজ তাহলে আপনি লিখবেন no comments. আপনি এক্ষুনি ঝটপট লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। তবে পাঠানোর নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC space yes অথবা no, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS poll এর রেজাল্ট। ওকে, হ্যাঁ, তারপর উনি কি বললো?
ও কোনো কথাই বলেন না, ও একেবারে চুপ। তো চুপ, তারপরে আমি চিন্তা করলাম হয়তো বা ওই জিনিসটা বুঝতে পারছে যে আমার সংযোগটা মাটির সাথে নাই বিদায় ও আর কি এরকমটা। পরবর্তীতে আমি পানি ডালি আমার পায়ের ভিতরে, পানি ডালার পরে পরবর্তীতে আমি বলতেছি এখন দিমু, এখন দিলে আমার কি অবস্থা হইব তা তো তুমি বুঝোই। এই কথা বলছি তো রিয়াজ জামের ছেলেটা করছে কি আমার ওইখান থেকে টান্দা সরাই ফেলাইছে, ভাই কি করতেছো তুমি? ও আমার আবার বড় ভাই সম্বোধন করতো, তো ভাই কি করতেছো এটা? আমার মাই তো কান্দা মরে যাই বোকা, তুমি তাড়াতাড়ি আমাকে বাসাইলো। পরে ওর বাসায় গিয়ে সেরা ঘন্টাখানিক রেস্ট নেই, নেওয়ার পরে এই ঘটনা পুরো স্কুল ছড়াছড়ি হয়ে যায়গা। আসলে এরকম একটা কাজ করছে সহজ। আর আমার একটা জিনিস কি, আমার অ্যাটিটিউডটা এমন ছিল আমি কোন মেয়েদের সাথে কথা বলতাম না সহজে, কোন মেয়ের সাথে মেলামেশা করতাম না, তো অনেক সময় হয়তো বা আমার অজান্তে কোনো কিছু কিছু মেয়ে যারা আমার অনেক পছন্দ করত, তো পরবর্তীতে এই ঘটনার পরেই আমি বুঝতে পারি যে মেয়েরা আমার কতটুকু চয়েস করত। আমার সিনিয়র ক্লাসের কিছু মেয়েরা আমার সাথে ফ্রেন্ডশিপ করে, তো তার কিছুদিন পর প্রায় তিন মাস আমাদের পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা শুরু, তো ওই সময় আবার আমি ওর সম্মুখীন হই যে তোমার আমি এরকম একটা প্রশ্ন করছিলাম তুমি আমার উত্তর দাও নাকি? ও তখনও কোনো কথা বলে না, চুপ করে চলে গেছে, আমার ধাক্কা মেরে ফেলাই দিয়ে। পরবর্তীতে কই যে তারা তোমার খবর আছে? তখন আমরা আবার একটা ক্লাব করছিলাম, তো যখন সেভেনে উঠি তখন আমাদের সাথে একটা ছেলে আসছিল নাম শাকিল।
ওকে,
শাকিল, শফিক, সুহেল, সাইদ, কোড নেম সাইমন, আমরা এক একজন এক একটা কোড নেম ইউজ করতাম আমাদের ক্লাবের ভিতরে আর কি। ক্লাবটা এমন ছিল তখন আমরা প্রথম প্রথম হিপ হপ শুনি, হিপ হপ এর ভিতরে ছুরি চাপাটি রামপুরি বাইর কর, পাইপ গান, শর্ট গান, হাতি লোহার জল, এই ধরনের কথা বলছি। হিপ হপ মানে হয়তো বা মারামারি।
আমি একটু জানতে চাই যে আলটিমেটলি আপনি হিপ হপ শুনতে মানে কি ক্লাবে হিপ হপ বাজানো হতো নাকি ক্লাবটা কিসের ছিল?
ক্লাবটা ছিল শয়তানের, এখানে বসে খা সারাদিন গাঁজা খাওয়া হইতো, তবে আমি তখন গাঁজা খাই না।
ক্লাবটা কেন গঠন করলেন?
এটা গঠন করছে আমাদের ভিতরে একটা গ্রুপ সৃষ্টি হয় যে এলাকার এই গ্রুপ জানি পারপুত গ্রুপ।
কি গ্রুপ?
জানি পারপুত।
জানি পারপুত মানে?
মানে হয়েছিল এটা জানি পাওয়ার বাবার নাম, জানি পারপুতের গ্রুপ।
জানি
ফা,
হ্যাঁ,
জানি পারপুতের গ্রুপ, তারপর হেলাল গ্রুপ, এরকম কিছু গ্রুপ ছিল আর কি, পপনাটিকা গ্রুপ।
আচ্ছা,
এরকম কিছু গ্রুপ ছিল, আর আমি ছিলাম SSMC নামের একটা গ্রুপের সাথে, যেটা আমরা পরবর্তীতে ক্লাব করি, যেটার কোড নেম থাকে SSMC।
SSMC,
হ্যাঁ।
আচ্ছা, আপনাদের কাজটা কি ছিল মানে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে মারামারি করা?
হ্যাঁ, এটাই, আমাদেরকে কেউ কিছু বলতে পারবো না, আমাদের প্রথম রুল ছিল এটা।
আচ্ছা, এই যে গ্রুপগুলো আপনারা করছেন, আপনি ক্লাস সেভেনে পড়তেন তখন?
হ্যাঁ।
আপনার সাথে যারা ছিল তারা কোন ক্লাসে পড়তো বা কত বছর বয়সী ছিল?
শাকিল আমার ক্লাসের ছিল, সাইদ আমার ক্লাসের ছিল কিন্তু ওই এক ক্লাস লাভ দিছে, সুহেল আর শফিক তারা আমার থেকে এক বছর সিনিয়র ছিল।
এই সব কিশোর ছেলে মেয়ে মিলে একটা গ্রুপ করেছে?
হ্যাঁ।
ওকে, কি শুনতেন আপনারা?
হিপ হপ,
র্যাপ শুনতেন? ওকে, ফাইন। বাংলা র্যাপ শুনতেন নাকি ভিনদেশি?
ভিনদেশি শুনতাম, তবে বেশিরভাগটাই আমার চয়েস ছিল বাংলা, ব্ল্যাক জ্যাং, দেশি এমসি, এইসব হিপ হপ আমি শুনতাম বেশি। তো র্যাপ শুনলে আর কি আমার শরীরটা এমন মনে হইতো যে রক্ত গরম করে দিয়েছে, আমার শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাইতো, শরীরে ঘাম ঝরত, আর যদি কোনো কিছু করতে যেত আমার ভিতরে কোনো ভয় সৃষ্টি হইতো না। তার পরবর্তীতে এই হিপ হপ কানে নিয়ে আসে আর কি আমি এরকম মারামারি হেডফোন কানের ভিতরে দিয়ে আসে না, চেয়ে সামনে আরে দূরে মায়ের তো এরকম ভাবে আমি একটা ভয়ানক মার খাই। এটা হয় আর কি, পপনাটেকের গ্রুপের সাথে আমাদের তখন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। পপনাটেকের গ্রুপের একটা ছেলে ছিল শাহাঙ্গীর নামের, তো এই শাহাঙ্গীর পোলাটায় আবার হাসেম কলোনি এলাকার পোলাপানের লোকে একটা গ্যাঞ্জামে পড়ে যায়। রপ্তানির জায়গায় একটা সিঙ্গারের দোকান আছে, ওই সিঙ্গারের দোকানে যখন ইপিজেড এর অফিস গুলো ছুটি হইতে থাকে তখন ইপিজেড এর ওই জায়গায় যারা আছে তারা জানে ওই জায়গায় কি জামটা লাগে। মানুষের জাম সারা পৃথিবীর ভিতরে আমার মনে হয় ওই জায়গাটাতেই লাগে। ওইখানে সিঙ্গারা কে কতগুলা খায় তার কোন হিসাব কিতাব নাই। তো ওই আঙ্কেল আবার আমাদের পরিচিত, যার কারণে ওই সাঙ্গি নামের পোলাটা একটু হিসাব রাখছে পাশের কাস্টমারটার। ওই ছেলেটার নাম ছিল সুমন, তো ওই সুমন ছেলেটা সিঙ্গারা খাইছে পাঁচটা, বলতেছে চারটা। তো ও বলছে এই ভাই আপনি মিথ্যা কথা বলেন কেন, আপনার তো পাঁচটা সিঙ্গারা খেলেন, আমি হিসেব করি নাই। তখন ওই সাহাঙ্গীরা ধরে দিয়েছে মায়ের। তো পরবর্তীতে এই কথাগুলো যখন আর কি আমাদের ক্লাবে এসে বলা হয়, পপনাটেক গ্রুপ তখন ছিল হয়তো বা কিছুটা দুর্বল কিংবা কোন এক কারণে আমাদের সাথে ফ্রেন্ডশিপ, তখন আমাদেরকে এসে শেয়ার করছে এরকম এরকম তখন বাদালের পোলা অনেক মারছে। তখন শফিক বললো, সে ছিল আমাদের লিডার, তখন সে বললো আর আমি তারা কিং বলে ডাকতাম ওই সময়, যেহেতু মারছে তোরা আমাকে ভাই ব্রাদার, ধরতে গেলে ক্লাবের ভাই ব্রাদার, আর আমরা ক্লাবের হয়ে হেরে এই জিনিসটা মাইনা নিব না, লগে পেদায় থুই আমার ঘরে বাইর হইলাম। ওই দিন ছিল সবরাতের রাত, সবাই নামাজ পড়বো, আমরা গেছি মারামারি করতে, যাই সেরাই ওই ছেলেগুলারে পাইছি, পাওয়ার পরে ইচ্ছা রকম মারলো। তো ওরা একটারে দুই থাকছে যে ছেলেটা হিসাব কিতাব, কিন্তু ওর লগে যেগুলো আছে ওইগুলো সাইড দিয়ে বের হয়ে আসতেছে, আমি জিনিসটা খেয়াল করি। করার পরে অগরে দৈরে আবার মাছ খাই নিছি, নিয়ে আসলে আমার পকেটে তখন সবসময় ব্লেড থাকতো, ব্লেড দিয়া আমি চারজন কিভাবে কিভাবে পুজিতেছি, অগশরীরে কোথায় লাগতেছে ওইটাও আমার দেখার বিষয় না, আমার কথা হলে কি এবার মারতে হইব, একজনের পাশে একেবারে কুচি কুচি করে ফেলেছিলাম। তো ওইটা নিয়ে সেরা বিশাল একটা কিছু পরবর্তী দিনে বিচার হয়, বিচার করব হামজা।
হামজাটাকে,
হামজা এটা আমাদের এলাকার বড় ভাই, সে ডিপিজেড এর ভিতরে আমার মনে হয় উনি সবচাইতে ধনী, তো উনি বিচার করবো। আর উনার বাড়িতে ব্যাচেলার ভাড়া থাকতো ওই ছেলেগুলা, তো এখন আমরা ঘাবড়ে গেলাম। তো আমাদের সাথে একটা ছেলে ছিল, পরে আমরা ডাকতাম গলা কাটা বইলা, কারণ ওর গলায় একটা পুষ আছে, তো তারপর থেকে ওর আর কি উপাধি হয়ে যায় গলা কাটা। তো গলা কাটারে চিনা ফেলাইছে ওই ছেলেটা, গলা কাটার বাড়ি হাসেম কলোনির পাশে, গলা কাটারে দূরে নিয়ে গেছে হামজা ভাইয়ের কাছে। হামজা ভাই বলছে যে ওগরে ধরায় দে, নয় আরিফ তুই পুরা ফাইসা যাবে, আমি পুলিশ ডাকবো তোরে ধরায় দিব, তুই করছস। আর আরিফের রেকর্ড ওই সময় বিশাল খারাপ ছিল, হয় সবসময় খুন নিয়ে ঘোরাফেরা করতো, হয় ফিটিং ধরতো।
আরিফ কি আপনার ফ্রেন্ড ছিল?
হ্যাঁ, ও আমাদের ক্লাসেও পড়তো,
আপনাদের গ্রুপেরই ছিল?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে,
আর আরিফের নাম শুনলে আমার যা মনে হয় আমাদের এলাকায় যতগুলো ছেলে আছে সবার গলা একবার হইলে উসু খাইবো, এতটাই ভয়ানক। কারণ ওর ভিতরে কোনো দয়া মায়া নাই, ও কারোর মানে না, ও যখন যারা মারতে ইচ্ছে হয় তখন তারই মারে, যেভাবে মারতে ইচ্ছে হয় ওইভাবেই মারে, ওর সাথে শয়তানি করতেও মানুষ ভয় পায়। আরিফকে ধরার পরে এখন আমাদের কাছে আসছে আরিফ কান্দা কান্না কান্না ভাব, যে এরকম এরকম অবস্থা হইতেছে, এখন কিন্তু আমি বিশাল বড় একটা সমস্যায় ফেসে যাবো, তবল লাগা এখন তোরা কি করবি, স্বেচ্ছায় গিয়ে বিচারে ইয়া করবি, জরিমানা দিবি, এইটাই ক্লোজ করে দিবো হামজা ভাই, আর যদি এটা না করোস তাহলে পরবর্তীতে আমরা কিন্তু ফাইসা যাবো। তো তখন শাকিল শফিক ওরা দুইজন গেছে, আমরা দুইজনে ফেসুম, শাকিল আর শফিক ছিল ওই সময় ওই এলাকার স্থানীয় পোলাপান, যার কারণে ওরা একটু ছাড় পাইবো, আর আমি ছিলাম ওই লোকিয়া বিদেশি অন্য এলাকা থেকে এলাকায় আসছি, যার কারণে হয়তো আমার ছাড় দিব না, ওই কারণে ওরা গেছে ওইখানে। যাওয়ার পরে অগ জরিমানা হয়েছে, শাকিলের হয়েছে 26,000 টাকা আর শফিকের হয়েছে 30,000 টাকা। তারপর এটা শুধুমাত্র মেডিকেল খরচ, তারপরে ওদের নাকি ফোন হারায় গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এরকম বিশাল কিছু কেয়ারফাটেরপা কইরে এসে আরো প্রায় 20,000 টাকার মতো আদায় করছে, সম্পূর্ণ টাকাটা ক্লাব থেকে দেওয়া হয়েছে।
ক্লাব মানে আপনাদের ক্লাব থেকে?
হ্যাঁ।
এত টাকা আপনারা পেলেন কোথায়?
এত টাকা বাবা মার কাছ থেকে নেওয়া হয়তো।
ক্লাবের বয়স তখন কতদিন?
মাত্র কয়েকদিন।
মাত্র কয়েকদিন আপনারা এত টাকার মালিক হয়ে গেছেন ক্লাবে?
ক্লাবে আমরা এখানে একজন আমাদের প্রভাবশালী লোক ছিল, সে সাভারের ভিতরে এক নম্বর ডানবীর ব্যক্তি হিসেবে পরিচিত, তার সাথে আমাদের তখন রিলেশন ছিল, অনেক ভালো একটা রিলেশন।
ভালো রিলেশন কি জন্য?
তিনি তখন চান্স পাইতেছিল সাভারের রাজনীতি করার জন্য, হয়তো বা এমপি নির্বাচনেও চান্স পেয়ে যেতেন তিনি।
ওকে,
তো তার পোলাপানের দরকার ছিল, আর আমরা ছিলাম তখনকার সময় তার খুব কাছের, তার চোখের সামনে বড় হইতেছি, চলাফেরা করতেছি, যার কারণে ওনার সাথে ভালো একটা রিলেশন ছিল। ক্লাবের উদ্বোধনী দিন আমাদের কনসার্টের জন্য খরচ হয় 46,000 টাকা, তার কাছ থেকে টোটাল সম্ভবত, এটার শিওর অঙ্কটা আমি জানি না, 90 কি 1 লাখের মতো টাকা নেওয়া হয়।
এই টাকাটা পরবর্তীতে আপনারা জরিমানার কাছে ব্যবহার করেন?
এখানে ব্যবহার করা হয়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে সংবাদের বিরতি নিতে চাই, আমরা 12:06 ফিরব, তবে তার আগে আমরা দেখে নিতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে।
Yes, 61%. No, 35%. No comments, 4%.
কম্পিউটার বলছে 61% ইয়েস, 35% হচ্ছে নো। এবং বুঝতেই পারছেন 35% মানে ইটস হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, এবং বাকি 4% হচ্ছে কনফিউশন। ফাইন, কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই ইলেকট্রিশিয়ান নই, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সাধারণত ইলেকট্রিসিটির রকম সকম জানি না। তবে ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা কোন না কোনো ভাবে হলেও ব্যাপারটি হয়তো বা করলেও করতে পারেন। বাট আমি বলবো প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ আপনি জানেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে। বিদ্যুতের সাথে খেলা করা কোনোভাবেই উচিত নয়। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনটিতে বসে রয়েছে আসাদুল আলম, তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা একের পর এক উদ্ঘাটন করছি। প্রিয় শ্রোতা, আবারও বলছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আসাদুলের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো শোনার পর তাকে নিয়ে তার যে বৈজ্ঞানিক বিশ্লেষণ সেটা করবেন। এবং একই সাথে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, এখানে যারা আসেন তাদেরকে আমরা লাইমলাইটে নিয়ে আসছি এই কারণে যে তাদের মতো অসহনীয় জীবন যেন আপনার না হয়। আমরা সামনে দেখিয়ে দেই যে কি কারণে তারা এই রকম একটা অপরাধের দিকে গিয়েছিল, এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। যে ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কতটা অসহনীয় একটা শৈশব, এবং তার ভেতর থেকে সে যে ধীরে ধীরে অন্যায়ের দিকে জড়িয়ে যাচ্ছে, অপরাধের দিকে জড়িয়ে যাচ্ছে, সেটাও খুব বেশি অস্বাভাবিক ছিল না। আমি ফিরতে চাই আসাদুলের কাছে, এবং আপনাদের সবাইকে বলছি ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওকে আসাদুল, আমি জাস্ট একটু পেছন ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেই ধরনের কাজকর্মগুলো করতেন আপনার বাসায় এগুলো জানতো ওই সময়টাতে?
এইসব কোনো কিছু বাসায় যেত না, কারণ বাসায় যাওয়ার আগেই আমরা এগুলো দামাজাবা দিয়ে ফেলতাম। তারপরে বিচার থেকে ওই জায়গা থেকে ওরা সব টাকা পয়সা দিয়ে ওই জায়গায় সবকিছু শেষ, তারপরে আমরা আর ওই দিয়ে রপ্তানি যাওয়ার রাস্তাটা ব্যবহার করি না। তো আমি আমার ক্লাসের কথা বলি, তো ওই দিক দিয়ে তো আমি বিশাল কিছু একটা হয়ে গেছি গা, এরকম মনোভাব আমার। তো তখন মেয়েটার আমি কই যে কিছু একটা করতে হইব, তখন ক্লাবের ভিতরে গিয়া সেটা বলি এই ঘটনা। তখন শফিক বলে মেয়ে নিয়ে কোনো কাহিনী ক্লাবের ভিতরে হবে না, যেটা তুমি একলা করতে পারো ওইটাই গিয়া করো, কারণ ওটা তোমার পার্সোনাল লাইফ, ক্লাবের সাথে ওটার কোনো ভাবে জড়িত না, এই কথা বলে। তখন সাইদের একটা উদাহরণ দেয়, যদি তা না পারো তাহলে সাইদের মতো করো। সাইদ যেমন করছে, সাইদ কেমন করছে, কিনা হকিনা খারাপ দেখ কি করতেছি, হাতের ভিতরে মার পুষ শিরাটি লাগাইটা যাবো গা, মাই এমনি রাজি হয়ে যাবো গা, পারলে এটি গিয়া করো।
সাইদটা কে ছিল?
সাইদ আমাদের ক্লাবের একজন সদস্য,
ও এই কাজটা করেছিল।
হ্যাঁ, এই উদাহরণটা আর কি আমার দিছে। পরবর্তীতে আমি কই ভাই এত কিছু করা আমার পক্ষে সম্ভব হইব না, কেন এলে তাহলে সেরে বুঝলে যাবো, কারণ ক্লাব থেকে তোমার পার্সোনাল জীবনে কোনো সহযোগিতা করা হবে না। যদি তুমি এইভাবে এলাকার কেউ তোমার কিছু বলে বলবা দেখ ভাই আর কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আর কোন সহযোগিতা পাইনি। পরে আমি ওই মেয়ের কাছে আর কি গিয়া সেরা একদিন চুপচাপে ওই বাসায় যাইতেছে আর পিছু করছি, পিছন দিয়ে গিয়া সেরা রাস্তায় কেউ নাই। তখন আমি আর বলছি আচ্ছা আমি এত তোমার পিছনে ঘুরি, তোমার কি একবার একটু আমার দিকে তাকাই দেখতে ইচ্ছে হয় না? আর আমার যেমন হয় তুমি তো আমার ভালোবাসো। মেয়েরা কোনো কথা বলেনি, চুপ করে বাসায় ঢুকে গেছে গা। পরবর্তীতে আমি ওইখান থেকে আইসা পড়ি, এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় ওর ক্লাস সেভেন এর সময়টুকু সম্পূর্ণটাই শেষ, বার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছি। তো আমি একটা প্রাইভেট পড়তাম, আমাদের এক বড় আপু, তো উনার কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক ইংরেজি। তো উনি আবার চাইলো কি আমাদের ক্লাসের বেশ কয়েকজন ছাত্রছাত্রী উনি প্রাইভেট পড়াইতেন, তো উনি চাইছে যে আমাদেরকে দিয়ে আর কি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজে ভর্তি করাইব, তো এই কারণে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে।
ওকে,
তো আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তার কাছে পড়ি। পরবর্তীতে আমি আর ভর্তি পরীক্ষা দেই নাই, ফর্ম কিনি, ফর্ম ফিল আপ করে আর জমা দিই নাই, তো ওরা পরীক্ষা দেয় ওরা ফেল করে, কারণ আমি দেই নাই। এই কারণে আমি যদি পরীক্ষা দিই আমি জানি আমি টিকা যাবো, কিন্তু নূপুর তো টিকবো না, কারণ নূপুরে যদি একটা প্যাসেজ লিখতো যেটার ভিতরে 15টা লাইনের ভিতরে ওই 30টা বানান ভুল করতো, এরকম অবস্থা। আমার কথা ছিল যে আমি স্কুলেই থাকবো, ওই স্কুলেই থাকবো। তারপরে আমরা ক্লাস 8 উঠি, এইখানে প্রাইভেট পড়ার সময় একটা ঘটনা, তো আমাদেরকে বহুত সময় ধরে প্রাইভেট পড়াইতো, বিকাল 3টা থেকে শুরু করতো রাত 8টা, 7টার সময় খুব অন্ধকার, তো একটা মেয়ে মানুষের জন্য যাইতে খুব কষ্ট। তা আমি ওর আজ্ঞা দিতাম। ওই সময়টা ছিল বৈশাখের, অনেক জ্বর তুফান হইতো বৈশাখের সময়। জ্বর তুফানের কারণে আমি ওর আজ্ঞা দিতাম, তো ও আবার জানতো যে বৃষ্টির থিকা আমার খুব খারাপ লাগে। বৃষ্টি জিনিসটা আমি খুব ঘৃণা করি, বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লাগবে। এই জিনিসটা আর ও চিন্তা করে ওই যাইতাছে, তখন আমি আমার বাসায় ব্যাগটা থুইয়া তা আমিও দিছি দৌড়। আমি গিয়ে সেটা ওই মেয়েটারে আজ্ঞা দিয়ে এলাম। ও আমার এতটুকু খালি জিজ্ঞেস করলো, আজকে মনে করছিল তুমি আসবে না, আসছো কে? ইচ্ছে হয়েছে তাই আমার কুল জানে থাকবো, আর আমি বাইত হয়ে হয়ে খেতার তলে গান শুনমু না গান লিখমু, এই কথা কইছি। দ্বিতীয় দিন সেম আবহাওয়া, সেম সবকিছুই সেম। তো তারপরে ওইখান থেকে এইভাবে আমাদের পরে বাসায় ওদিকে পৌঁছে দিলাম। তারপরের দিন ও আমারে বলছে যে তোমার কালকে একটা কথা বলবো, 5:30 বাজে। তো আমরা গেলাম ওর বাসা পর্যন্ত, আমিও কোনো কথা বলি না, ওর বাসা পর্যন্ত চলে গেছি। পরবর্তীতে বলছি, কি ব্যাপার তুমি আমার কি যেন বলবা, তুমি বলতেছো না কেন? পরে কয়ে বলবো এখনই, সাহস হইতাছে না। ওকে প্লিজ বলো, কয়ে না বলবো না, কালকে বলবো। পরবর্তীতে আমার পকেট থেকে কলমটা বের করি, বের করে ওয়ালের উপরে হাত রাখি আর বলে কি, তুমি যদি এখন আমার না বলো তাহলে আমি কলম দিয়ে হাত ছিদ্র করে ফেলবো। তখন ওই মেয়েটা বলে, না 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 এটা করো না। তারপরে ও আমারে বলে, দেখো আমার কিন্তু এখন সাহস হইতেছে না, আমি বলতে পারবো না। আমি বলছি, না বলতে হবে, তুমি যদি না বলো তাহলে আমি আমার শরীরের ক্ষতি করবো। তখন আচ্ছা আমার দিকে কি মনে হয়, আমি তোমার ভালোবাসি কিনা? আমি বললাম, আমার তো মনে হয় হ্যাঁ তুমি আমার ভালোবাসো। পরবর্তীতে ওই বললো কি, তাহলে ওইটাই রইল, এটা বললে ওই ঘরের ভিতরে দোল মারে। পরের দিন স্কুলে গেলাম, আমার দিকে অনেক হাসি অনেক খুশি, আমার একটা চিঠি দিল, চিঠিটা পড়ে অনেক মজা লাগলো।
কি ছিল চিঠিতে মনে পড়ে?
চিঠিতে কিছু কথা লেখা ছিল, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার যখন প্রথম দেখছি তখন থেকেই অনেক ভালোবাসি, তোমার সম্পর্কে বহুত ভালো কিছুই শুনছি, কোনো খারাপ কিছু তোমায় করো না, সিগারেট খাও না, কোনো নেশা করো না, শুধুমাত্র একটু আড্ডা দাও, এই যা। কিন্তু আড্ডা এটা সবাই দেয় স্বাভাবিক, তুমি অনেক ভালো, এই ধরনের কথাবার্তা লেখা ছিল। তো আমিও আর চিঠির উত্তরে, আমার হাতের লেখা ততটা সুন্দর না এখনো না, তো আমার তবে ইংরেজিটা একটুখানি সুন্দর, ইংরেজিতে আমি লিখি, যতই দূরে যাও, যতই ইংলিশ আর কি অক্ষর দিয়ে বাংলাটাই লিখি, যতই দূরে যাও যেখানেই যাও শুধু আমারে মনে করবা, দেখবা ছায়া হয়ে আমি তোমার সাথেই আছি।
ওকে,
এই ধরো এই কথাটা বলছি ওরে। বলার পরে ও আমার একটা চিরকুট দিল ছোট একটা, ক্লাসের ভিতরে বসাই, তখন আমরা পাশাপাশি বসি, ও মেয়েদের বেঞ্চের সাইডে যে বেঞ্চটাতে বসবো, আমিও ছেলেদের সাইডের বেঞ্চে ওই বেঞ্চটাতে বসি আর পাশাপাশি। তো আমার চিরকুটটা দেয়, চিরকুটটাতে লেখা ছিল, সাগর শুকিয়ে যাবে রবে শুধু বালি, তুমি আমায় ভুলে যাবে ভুলিব না আমি। তো এইভাবে আমাদের প্রেম চলে প্রায় 5-6 মাস চলে যায়। পরবর্তীতে একদিন একটা ঘটনা ঘটে, আমি আমার ফ্রেন্ড সাব্বির ক্লাস ফ্রেন্ড, ওর কাছ থেকে খবর পাই আর কি, শুনি যে আমার ক্লাসমেট কুলসুম ওর বাবা মেন্টালি অসুস্থ ছিল। তো পরবর্তীতে আমি বাবার সম্পর্কে পরের দিন স্কুলে গিয়ে সেটা জিজ্ঞেস করি যে, কুলসুম শুনলাম তোর বাবা নাকি একটু অসুস্থ ছিল মেন্টালি, তা এখন কি সম্পূর্ণ সুস্থ? স্বাভাবিক ক্লাসমেট হিসেবে আমি এটা ওরে জিজ্ঞেস করতেই পারি। তো ও কোনো কথাবার্তা না বইলা, ও গিয়া সেটা সরাসরি মারে বই বিচার দিছে। তো ওর মা এসে সেটা চিল্লাচিল্লি শুরু করেছে, না জানি আমারে মাইরা ফেলাইবো এমন অবস্থা। তো প্রধান শিক্ষক ওই জিনিসটা মিটমাট করে দিছে।
প্রবলেমটা কি ছিল?
প্রবলেমটা ও খেপে গেছে, ওরা মনে করছে কি ওর বাপের আমি পাগল কইছি।
ওকে,
কিন্তু আমি ওরে জিজ্ঞেস করছি যে তোর বাবা তো সুস্থ, এখন কেমন সুস্থ, কোনো সমস্যা আছে, এই ধরনের কথাবার্তা আমি ওরে জিজ্ঞেস করছি, যে ওর বাবার ভালো মন্দটা জিজ্ঞেস করছি আমি। তো পরবর্তীতে স্কুলে আমাদের এক ম্যাডাম ছিল, হাসিনা ম্যাডাম, ওই ম্যাডাম আবার আমাদের ক্লাসমেট জান্নাতুল ওর বাসায় ভাড়া থাকতো। তো ওই জান্নাতুলে জিজ্ঞেস করছে, ম্যাডাম আজকে সকালবেলা কি হয়েছিল? কয়েক কুলসুমের আব্দুরা টান দিছে, এ কারণে কুলসুমের মারে গেটে কেলে হয়েছে, কথাটা গুইরা গেছে গা। পরবর্তীতে জান্নাতুল স্কুলে এসে সেটা এই কথা বলছে, কুলসুমে তো গেছে আবার খেপা, আরো একটা অপবাদের নামে ছড়া যেতেছে যে ওর হাত ধরে টান দিছি আবার গিয়ে ওর মারে ডেকে আনছে। তো বৃহস্পতিবারে আমি আর স্কুলে যাইনি, তো ওইখানে ওর মার সাথে আর কি বিশাল ঝগড়া হয়, প্রধান শিক্ষক রেডাইক আনেন। প্রধান শিক্ষক আসার পরে জিনিসটার বিচার প্রধান শিক্ষক কন্ট্রোল করতে পারতেছে না, তখন আমাদের স্কুলে যে MD তারা ডাইক আনা হয়, উনি এসে সেরা সরাসরি এতটুকু বয়ান দিয়ে চলে গেল, জান্নাতুল দাঁড়াও বের হয়ে যাও অভিভাবক নিয়ে আসবা, নুপুর দাঁড়াও বের হয়ে যাও অভিভাবক নিয়ে আসবা, কুলসুম বের হয়ে যাও তোমার সব অভিভাবক নিয়ে আসবা, আসাদুল। তখন ক্লাস টিচার বলছে, না আসাদুল আসে নাই, আসাদুল আসে নাই, আসাদুল যদি আসে ওর স্কুলে ঢুকতে দিবেন না, ক্লাস করতে দিবেন না, হয় বের হয়ে যায় অভিভাবক নিয়ে আসবো। তা আমি তো পড়ে গেছি ফেসাদে, বাপের কাছে যদি এই কথা কই বাপে তো মায়ের একরে লাশ বানায় লেবো, মার কাছে যদি কই মায় সময় কেমনে দিব? তো কি করে কি করে, তারপরে প্রায় 1 মাস আমি স্কুলে যাই নাই। তা আমার বাবা এই ঘটনা শুনে নাই, আমার বাবা গ্রামে চলে গেছিল, তা আমার মাই শুনছে স্কুলে যায় না এটা ওইটা, আমার কাকারে দিয়ে জিনিসটা মিটমাট করায়। তো এর মাঝখানে একটা কাহিনী, ওই মেয়েটা ওই দিন রাত্রে স্কুলে এসে সেরে বইলা গেছে যে আমি ওরে জোর করে প্রেম করতে রাজি করাইছি, ও আমারে ভালোবাসে না, আমি ওরে বিশাল কিছু ভয় দেখাইছি।
কোন মেয়েটা?
নুপুর।
যে মেয়েটাকে আপনি লাভ করতেন,
হ্যাঁ,
এই মেয়েটা কেন এটা বলবে এখন?
এখন ওর মা বোন এগুলা শিখিয়ে দিছে, কারণ যদি সম্পূর্ণ দুষ্টা, ওরা মনে করতেছে এই জিনিসটার কারণে এটা করতেছে শিক্ষকরা, তো এখন যদি ওই মেয়েটা এই কথাগুলা বলে সম্পূর্ণ দোষ আমার উপরে আসবে। আর ওর মা আমারে ভালো করে চিনত, কারণ রপ্তানিতে যেসব মারামারি হয়েছে, যে মারামারিটার কথা আমি বললাম, ওই মারামারিটা ওর মা চাক্ষুষ ভাবে দেখে গেছে।
আমি একটু আপনাকে থামাচ্ছি, যেই ব্যাপারটা আপনার সঙ্গে জড়িয়ে গেছে সে ব্যাপারটার সঙ্গে কুলসুম জড়িত, কুলসুমের বাবাকে নিয়ে আপনি কিছু একটা বলেছিলেন, সেটার সঙ্গে কুলসুম, কুলসুমের ফ্যামিলি জড়িত, এবং কুলসুম সেটা নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে, কুলসুমের মাও অনেক বাড়াবাড়ি করেছে আপনার কথা অনুযায়ী। কিন্তু সেখানে আপনি যাকে লাভ করেন নুপুর, সে কিভাবে জড়িয়ে গেল এখানে? তার তো জানার কোন প্রসঙ্গ,
সে জড়িয়ে গেল জান্নাতুল কথাগুলো এভাবে বলছে। আর আমার শিক্ষকরা আমার প্রতি একটু রাগান্বিত ছিল, কিছু কিছু শিক্ষকরা আমি অনেক খেপাইছি, যার কারণে আমার একটুখানি সুযোগ পাইছে বিদায়, নাম বলবো না ওই শিক্ষকটার, ওই শিক্ষকটা করতো কি মেয়েদের সাথে খারাপ আচরণ করতো, তার সে ক্লাসে আইসা সাইরাই একটা ছাত্রীর ডাইকা নিয়ে তার উরুতে বসে ক্লাস করাইতো প্রতিদিন এই ঘটনা। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না, তাও এইগুলোর আমি প্রতিবাদ করি, এই জিনিসটার জন্য আমার হয়তো বা এই দিক দিয়ে ফাঁসায় দেওয়া হয়েছে, যে একটা সুযোগ পাইছে আর ছাড়ে নাই আমার।
কিন্তু নুপুরকে কেন বেরোতে বললো?
নুপুরকে এটা আমি নিজেও জানি না কিসের জন্য বের হইতে বললো। এইখানে আমার যে
নুপুর কোনো কিছু সাক্ষী দিয়েছিল এই ঘটনার মধ্যে?
নুপুর এখানে কোনো কিছুই সাক্ষী দেয়নি। তো পরবর্তীতে ঘটনা যেটা,
জি,
ও রাত্রে এসে সেটা বলা যায় যে আমাদের স্কুলে আবার একটা সিস্টেম ছিল, বেচলার শিক্ষক যারা তারা আবার স্কুলের ভিতরে থাকতো, প্রধান শিক্ষকের কাছে এসে অভিভাবক সহকারে বলা যায় যে আমি নাকি ওরা ডিস্টার্ব করি, ওরা জোর করে ভালোবাসতে রাজি করাইছি, ও আমারে পছন্দ করে না,
এটা নুপুর বলে যায়।
হ্যাঁ, নুপুর বলে যায়। তো তারপরের দিন সকালবেলা আমার উপরে বিশাল চাপ, সকালবেলা প্রাইভেট পড়তে গেছি, প্রধান শিক্ষক আমার বলতেছে তোমার প্রাইভেট পড়ানো যাবে না। কেন যাবে না স্যার? কই এই কাহিনী। আমি কই এটা কিভাবে হয়, আমি তো স্কুলের সাথে জড়িত কিছু না, আমি আপনার কাছে প্রাইভেট পড়বো, বিনিময়ে আপনার আমি পে করবো, কিন্তু আপনি আমার পড়তে দিবেন না কেন, এই কথা বলি। তারপর নুপুর এই কথাটা যে বইলা গেছে, তিনি আমার এই কথা বলে, পরবর্তীতে বলে কি আমি এই জিনিসটা এমডি স্যারের জানাইছি, এমডি স্যার আমার এই নির্দেশ দিছে, ওই যেন স্কুলের ভিতরেই ঢুকতে না পারে, তুমি বের হয়ে যাও, তুমি স্কুলের ভিতরে থাকো না। তো এইভাবে আমি এক মাস পুরো ববগুরি হয়ে কাটলো। তখন ওই স্কুলের যে ওই স্যারের সাথে কথা বলা, তারপরে দুই দিন পরের ঘটনা, দুই দিন পরের ঘটনাটা এমন, আমি আমাদের এদিকে একটা পুকুর আছে, ওইটা ব্যবজা কোয়ার্টার বানানোর জন্য ওইখান থেকে মাটি বিক্রি করা হয়েছিল, যার কারণে ওই জায়গায় বিশাল বড় একটা গর্ত, ওই জায়গায় ডুবাইতেছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। তখন আমার ফোনে একটা ফোন আসে, তুমি কি আসাদুল? আমি বলছি হ্যাঁ আমি আসাদুল। ফোনটা ছিল ওইলোকে ওর দুলাভাইয়ের।
কার দুলাভাই?
নুপুরের দুলাভাই।
ওকে,
নুপুরের দুলাভাই আমার বলে তুমি কি একটু আসাম প্লাজা এসে আমার সাথে দেখা করতে পারবা? আমি কই আপনি কে, আপনার চিনি নাই। তখন সে বলে আমি নুপুরের দুলাভাই। আমি কইছি সরি আমি হাসান প্লাজা যেতে পারবো না, আপনি আমাদের স্কুল মাঠে আসেন, কারণ ঘটনাটা স্কুল মাঠে ঘটছে, এইখানে মীমাংসা হবে বেটার।
আপনি কিভাবে নিশ্চিত হলেন যে উনি আপনাকে এই ঘটনার জন্য ওখানে যেতে বলছে?
কারণ সম্পূর্ণ ঘটনাটা আমি প্রতি মুহূর্তে ফিল করি, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা যার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, প্রত্যেকটা কথা আমার কানের ভিতরে সবসময় বাজতে থাকে। তো উনিও হয়তো বা এই কারণে আমার যেতে বলছে।
ওকে, এই একমাত্র মানসিক অসুস্থতা এই ধরনের কথাবার্তা নিয়ে এত দূর পর্যন্ত চলে যাচ্ছে?
হ্যাঁ।
ওকে ওকে, তারপর?
তারপরে ওইখানে নিয়ে আসার পরে ও বলছে যে দেখো ওর দুলাভাই ওরে নিয়ে আসছে, দেখো এটা আমাদের বোন, আমাদের বোন আমাদেরকে বিয়ে দিতে হবে। আর না বলবো না, তোমার কাছে হয়তো বা দিতে হইতে পারে যদি ভাগ্যে লেখা থাকে, তুমি উপযুক্ত না। তখন শফিক আমার কানে কানে কয় কি ব্যাপারটা উপযুক্ত না, হ্যাঁ কেমনে কয়, তুই তো কাজ করস, ওই যে হাতুড়ি বাটালি এই স্ক্রু ড্রাইভার এইসব এসব দিয়ে কাজ করি, হ্যাঁ কেমনে কয়, তুই তো ইনকাম করে খাওয়াইতে বিহারে। তখন আমি আর কোনো কথা বলতেছি না, আমার তখন নার্ভাস লাগতেছে জিনিসটা, ওরে দেখা যে কিভাবে কথাটা বললো। তখন শুধুমাত্র আমি এতটুকু বলছি, দেখেন আমি ওরে ভালোবাসি, অয় আমারে ভালোবাসে, আমি ওরে পছন্দ করি খুব, অয় আমারে অনেক পছন্দ করে, কিন্তু ঘটনা কিভাবে চেঞ্জ হয়ে গেল এটা আমি জানি না, বিশ্বাস না হইলে ওরে জিগান। তারপর ওর দুলাভাই ওরে জিজ্ঞেস করে কি রে পুলাই তোর ভালোবাসে, তুই হারে ভালোবাসাস? অয় সরাসরি বলে দিল না, ঠিক এইভাবেই বলছে আমি যেভাবে বললাম। তো ওইখান থেকে আমার না শব্দটা এত খারাপ লাগছে, এমন মনে হয়েছে কি মাথার ভিতরে একটা বাঁশ আকাশ থেকে পড়ছে, পায়ের তলা দিয়া বের হয়ে গেছে। তারপর এখান থেকে আমার ফ্রেন্ড শাকিল, তো শাকিল আমার নিয়ে আসেরা নিয়ে একটু সরাইয়া দেয়, যাই যা এটা কি কাহিনী, এক মাইয়া গেছে মাইয়ার শত দিয়ে আইব, এই ধরনের কথাবার্তা কই আমার সরাই দেয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই কথা কই আমি এখান থেকে সরে আসি। তো আমাদের যে ওয়াশরুম ছিল স্কুলের, ওয়াশরুমটা 24 ঘন্টা খোলা থাকতো, কারণ ক্লাস চলতো সবসময়। তো আমি ওয়াশরুমে গিয়ে সেরা চোখ টুক মুছে একটুখানি চোখে পানি টানি দিই, তারপরে আমি কান্তাছি। তো আমি যে বললাম আমার সিনিয়রদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায় নুপুরের সাথে কথা বলার প্রথম দিনে, তো তখন আমাদের সিনিয়র এক বান্ধবী এসে দেখে, ওর নাম মিতু কয়েশা বলে কি ব্যাপার আসাদুল, তুমি কান্তেছো কে? আমি কইছি নুপুর এই কথা কইছে, কানতে কানতে বলছি হাউ মাউ কেরা। তো পরবর্তীতে নুপুর আবার ওয়াশরুমের সামনে দিয়ে হাইটে যাইতেছিল, তো ডাক দিছে, ওই নুপুর দাঁড়াও, তুমি কি বললা এটা, কি ভুগি জুগি? ওই কোনো কথাই শুনলো না, চুপ করে হাইটা গেছে গা। তো আমার কাছে খুব খারাপ লাগছে। তো এক মাস কেটে গেছে, এক মাসের ভিতরে আমার সময় কিভাবে কাটছে এটা আমি নিজেও জানি না। একটা মাস শুধুমাত্র আমার এতটুকু মনে আছে, ওই দিনটার পরে আমি যাই সেরা একজন বন্ধুর সাথে দেখা করি, ওরে বলি যে আমার এই গিয়া সেরা নেশা আইনা দাও গাঁজা, ও আমার আয়না দেয়। তারপরে ওই গাঁজাগুলা আমি তাও কিভাবে খাইতাম, আমার শরীরের রক্ত করা টিকটিকির লেজ, আপেলের বিচি শুকা, তেঁতুল পাতা শুকনা আর কি, তারপরে খাইতাম।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে বিভৎস একটা জিনিস আমি যা শুনলাম। আমার প্রিয় শ্রোতা যারা আছেন এখানে তারা হয়তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হননি, কারণ এখানে টুটটুট শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা প্রসিডিউরটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই না, আমরা ঠিক জানি না যে ও যে মাদকটা নিচ্ছে সেটা আসলে এইভাবে এই সিস্টেমে নিলে সেটা কি রেজাল্ট দিবে বা কারা ওকে বলেছে ভাবে নেওয়ার জন্য আমি ঠিক নিশ্চিত না। আমি একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে। আপনি যে বললেন নিজের শরীরে ব্লাড নিতেন আপনি, প্লাস টিকটিকি লেস টেস কিসব কিসব নিয়ে আপনি গাজার মধ্যে মিক্সড করে ওটা আপনি খেতেন, এগুলো আপনাকে কে বলেছে, এটা করলে কি কি হয়?
এগুলো আমি ওয়েবসাইট থেকে দেখছি, ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে গুগলে সার্চ দিছিলাম, তারপরে আসছে।
গুগলে কি মানে কি জন্য সার্চ দিয়েছিলেন?
গুগলে সার্চ দিছি যে কি, তখন আমার কাছে টাকা ছিল না, আমার চিন্তা ছিল যে নেশা করব। তো আমার একটা জিনিস আমি আপনার বলে বলছি প্রথমেই, যে আমার বেশিরভাগ সময় কাটতো টিভির সাথে, তো দেখতাম সিনেমার ভিতরে নায়করা ছ্যাক খাইলে এভাবে মদ খায়। তো আমার কথা ছিল যে আমি নেশা করব, ভয়ানক নেশা, যেটা
ছ্যাক খাইলে আপনি মদ খাবেন এবং
হ্যাঁ হ্যাঁ এরকম একটা ফিলিংস ছিল আমার ভিতরে।
ওকে, আপনি ছ্যাক খাইছেন, আপনি কি করবেন?
আমি নেশা করব, এই ধরনের একটা ফিলিংস আসে টিভিতে দেখি। তো পরবর্তীতে আমি ঠিক এইভাবে
ভয়ানক নেশা আপনি করবেন সেটা? ভয়ানক নেশা মানে কি ধরনের ভয়ানক নেশা?
ভয়ানক নেশা যেটা আমার অনেক নেশা হবে কিন্তু আমার টাকা কম লাগবে, কারণ আমার কাছে তখন বেশি টাকা থাকতো না।
এটা আপনি গুগলে সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করেন একটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে?
হ্যাঁ।
ওকে,
তো তারপরে এইখান থেকে যে এইভাবে নেশা করতাম প্রায় একটা মাস, আমার যে কিভাবে কাটছে আমি এটা কোনো খোঁজ খবর জানি না। এক মাস পরে একদিন আমি সকালবেলা উঠে সেটা কান্না করতেছি, আম্মুরে বললাম যে আম্মু এরকম 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 আমার স্কুল থেকে বাইর করে দিচ্ছে, আমি স্কুলে যাবো। এক মাস ধরে কইলি না, এখন কসকিল লেগা বুঝছি এক মাস। তখন আমি আমার সেলফোনে দেখি সত্যি সত্যি এক মাস পাস করে গেছে, অথচ আমি এসবের কোনো কিছুই জানি না।
শুধু নেশা করতেন?
শুধু নেশা।
নেশাটা কখন কখন নিতেন আপনি?
আমি 24 ঘন্টায় আমার পকেটে সিগারেটের প্যাকেটের ভিতরে সবসময় গাঁজা বানানো থাকতো, গাঁজা এইভাবে বানায় রাখতাম আমি। তার পরবর্তীতে আমি স্কুলে ভর্তি হই, জিএসসি পরীক্ষাটা কোনোভাবে দেই, জিএসসি পরীক্ষা শেষ হয়, 2010 বেচ ছিলাম জিএসসি পরীক্ষার পরে। শেষ পরীক্ষার দিন আমার শুধুমাত্র এতটুকু নিউজ হয় দিয়া যায় যে আমি তো তানিয়া আমাদের ক্লাসমেট, ও আমার সাথে বসেছিল, ও বসছে পিছনের সিটে। তো 2010 প্রথম যে জিএসসি বেচটা ছিল, জিএসসি বেচের ভিতরে হরতাল কি কারণে যেন অঙ্ক পরীক্ষার একেবারে সবার শেষে হয়, কুরবানি ঈদের উপরে, কুরবানি ঈদ না রোজার ঈদের পরে হয়। তো ওই রোজার ঈদের ওই পরীক্ষাটার দিনই আমার এই কথাটা বলে, আমি তো চলে যাব, আর হয়তো বা দেখা নাও হতে পারে, হতেও পারে।
তাই বলে এটা
নুপুর তানিয়ারে বলতেছে, তাও আবার চিল্লায় চিল্লায়।
ওকে, মানে আপনাকে শোনানোর
জন্য? হ্যাঁ হ্যাঁ, দেখা হতেও পারে নাও হতে পারে, আমার ক্ষমা কইরা দিও, এই কথা বলছে। তানিয়া কে কি আমার না কই আর সরাসরি যারা কর হেরে কয় আর কারে কম, তার কর কেউ নাই, তুই তো আসছ তোরই কইছি, এই কথা বলে ওইখানে কথোপকথন শেষ, বাসায় এসে পড়ি সব শেষ, ওর সাথে দেখা সাক্ষাৎ নাই। জিএসসি পরীক্ষার পরে আমার কথা হইলো কি স্কুল চেঞ্জ করবো, ওই স্কুলে
কোথায় গেল কিভাবে কোথায় যাচ্ছি কিচ্ছু জানেন না আপনি?
না, আমার ওর দিকে আর কোনো চিন্তাই নেই, স্কুল চেঞ্জ করবো। তখন আমার ভিতরে একটা চিন্তা আসতে থাকলো, ওই সময়টাতে আমি আবার গান শুনে শুনে আমার সময় কাটতো, তখন আমার চিন্তা আসলো যে আমি হয় রকস্টার হব আর না হয় গ্যাংস্টার হব, দুইটার একটা।
আপনি হয় রকস্টার হবেন অথবা গ্যাংস্টার হবেন?
হ্যাঁ, কিন্তু রকস্টার হওয়ার কোনো স্কোপ আমার এলাকাতে ছিল না, কোনোভাবেই পাই নাই। পরবর্তীতে
আপনার এই ধরনের চিন্তা কেন মাথায় আসলো যে আপনি হয় রকস্টার হবেন অথবা গ্যাংস্টার হবেন? আপনি তো হিপ হপ শুনতেন আপনি বললেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এই যে হিপ হপ গানে ততটা মজা লাগতো না, কারণ মনের ভিতরে ফিলিংসটা অন্যরকম হয়ে গেছে তখন।
আপনি খুব মেটালিক গান শুনতেন, লাইক যেগুলোতে খুব খুব নয়েজি, খুব বেশি মেটাল,
নিকৃষ্ট টু নিকৃষ্ট, গুটি দা ফেনাল, এই গানগুলো আর কি আমার বেশি প্রিয়।
প্রিয় শ্রোতা, ও যে গানগুলোর কথা বলছে বা ও যে মিউজিক টেস্টের কথাগুলো বলছে, সেখান থেকে আপনাদেরকে খুব ছোট করে আমরা একটু জাস্ট মিউজিক সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই যে ও কি ধরনের গানগুলো সেই সময়টাতে পছন্দ করত। ওকে, লেটস প্লে দা মিউজিক।
ভেবেছিলে সবকিছু হবে সহজ, জানে করবে সবাই
আপনি এই ধরনের মিউজিক গুলো শুনতেন সবসময়, কিন্তু এগুলো তো টানা শুনতেন আপনি?
হ্যাঁ, রাত দিন চব্বিশ ঘন্টা আমার কানে এটা লাগানো থাকতো, আমার রাত দিন চব্বিশ ঘন্টা। এখনো আমার দেখেন হেডফোনটা এইভাবে ঝুলানো আছে।
এক্স্যাক্টলি, উই আর সিইং দ্যাট। ওকে,
আর আমার এই জন্য আমার অনেকে পাগল বলতো, রাস্তা দিয়ে হাঁটতাম, মাতাল থাকতাম, রাস্তা দিয়ে হাঁটতাম।
মানে আপনি প্রচন্ড নেশা করতেন এবং একই সাথে এই ধরনের মিউজিক গুলো শুনতেন?
হ্যাঁ।
ওকে, এবং আপনি বলছেন যেটা, যে আপনি সেই সময়টাতে ফিল করলেন আইদার ইউ উইল বি দ্য রকস্টার অর গ্যাংস্টার।
হ্যাঁ, তো পরবর্তী সময়ে আমি রকস্টার হওয়ার কোন স্কোপ পাই না, কোন ওয়ে পাই না, খোঁজা চিন্তা করলাম রকস্টার হয়ে কি হইব, গ্যাংস্টারই হওয়ার দিয়ে চেষ্টা করি পারি কিনা। বহুত তো ছুটলাম রকস্টার হওয়ার, পারলাম না, কেউ কোনো হেল্প করে নাই। তো পরবর্তীতে আমি আমার কিছু ফ্রেন্ড, যে আরিফের কথা বললাম, ওই ছিল ফিটিং বাস, আরিফের কাছে যাই, আরিফ দোস্ত যে কোনো কাম কস, মায়েরা ফালানি থেকে শুরু কইরা ডাকাতি চিন্তায় যাই কস সব করতে রাজি আছি। হ্যাঁ কই, করবি? হ্যাঁ করবো, সমস্যা নেই। তাহলে লজ গেল, ওর সাথে গেছি।
আরিফ মানে যাকে দেখে সবাই ভয় পেত?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা। তো ওর সাথে গেছি, প্রথমত ফিটিং ধরি, ছেলে মেয়ে একত্রে দেখলে কথাবার্তা কথোপকথন করে সেরা ওদেরকে পেঁচে ফেলা দিতাম, ওরা আমাদের সাথে কোনো কথা বলবো, কথা বললে আবার এখান থেকে একটু পেঁচগুচ ছুটে বের হয়ে যাবো, ওই ধরনের কোন স্কোপই রাখতাম না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা রকস্টার হলো না, শেষ পর্যন্ত গ্যাংস্টার হলো, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। রকস্টার হলে আজকে যাহা বলিব সত্য বলিবতে আসাদুলের থাকার কথা নয়, সে গ্যাংস্টারই হয়েছিল এবং কি ধরনের গ্যাংস্টার হবার পথে সে পা বাড়িয়েছিল এবং শেষ পরিণতি কি হয়েছে, আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পরই ফিরে আসছি তার জীবনের বাকি সত্য ঘটনাগুলোতে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিবতে, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। ফিরছি ঠিক চার মিনিট পর। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছে আসাদুল আলম, তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমি আসাদুল আলমের কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন ওকে দেখা প্রয়োজন, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। প্রিয় শ্রোতা, আপনাকে নোটিশ করছি, অনেকে ছবি নিয়ে অনেক ধরনের মন্তব্য করে থাকেন, কেউ বলেন মাইক্রোফোন কেন সামনে, কেউ বলেন ফেসটাকে কেন হাইড করা হয়েছে। দেখুন, তাকে নিয়ে এসে তাকে সবার সামনে জাহির করে সবার সামনে ফেস দেখানো যাহা বলিব সত্য বলিবর উদ্দেশ্য নয়। সে যে ধরনের কাজ করেছে জনসমক্ষে, সেই জায়গাটি থেকে আমরা জনসমক্ষে তার ছবিটি প্রকাশ করে তাকে ব্যক্তিগত জীবনে কোনো বিব্রতকর অবস্থাতে ফেলতে চাই না বলেই আমরা এমন ছবি প্রকাশ করি। আমরা শুধুমাত্র আমাদের অনুষ্ঠানের এক্সিস্টেন্স আপনাকে বোঝানোর জন্য ওখানে ছবিটা দেই এবং আশা করছি আপনি আপনার বিবেকের জায়গাটা থেকে এটা বুঝবেন যে কারো ব্যক্তিগত ক্ষতি করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। এবং আমরা জানি
This track was downloaded from FusionBD.com.
আমাদের বিবেকবান শ্রোতারা সেটা বোঝেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যেতে চাই আসাদুলের কাছে এবং আসাদুল, আপনি যে জায়গাটিতে ছিলেন, আপনি আরিফের সহযোগিতা নিয়ে আপনি ধীরে ধীরে খারাপের দিকে হাত বাড়াচ্ছেন এবং আমরা প্রথম টার্গেট ছিল হচ্ছে কোন কাপল দেখলে, ছেলে এবং মেয়ে দেখলে তাদেরকে ডিটাস্ট করে ফেলা, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করা। তারপর
তার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের একটু অভিজ্ঞতা বাড়তে থাকে এদিক দিয়ে। বিশেষ
করে কি কাজ করতেন আপনি ওদের সাথে?
ওদের সাথে গিয়ে বলতাম, এই কে তোমার? বলতো যে বোন। আচ্ছা ঠিক আছে আপু, তুমি চলে যাও, ঠিক আছে, ওর সাথে একটু কথা বলবো, ছেলেটার সাথে চিনা চিনা লাগতেছে কেমন জানি, তুমি থাকলে একটু সমস্যা হয়ে যাবে, বুঝো না, অনেকে অনেক দিয়ে নিয়ে যাবো গা। আবার যদি তোমার অভিভাবক দেখে
কোথা থেকে ধরতেন এই কাপলদের?
রপ্তানি, DPZ বাস স্ট্যান্ড, ওভারব্রিজের উপর থেকে।
ওভারব্রিজের উপর থেকে দাঁড়িয়ে থাকলেই ধরে ফেলতেন?
হ্যাঁ, ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে কথা বলা মানে নেই, আমাদের শিকার হয়।
কয়জন থাকতেন আপনারা গ্রুপে?
গ্রুপে গ্রুপ বলে কোনো কথা নেই, এখানে আমি একলা থাকলেও আমি একলা ওই কাজটা করতে পারতাম।
আচ্ছা, তারপর কি করতেন?
তার পরবর্তীতে ওই জায়গায় গিয়ে সেটা ওদের সাথে মেয়েটারে বিদায় করে দিতাম, মেয়েটা চলে যাক। তারপর ছেলের সাথে কথা বলতাম, তোমার কি হয়? প্রথমে যদি বলতো বোন, কেমন বোন, চাস্তু বোন, ওই বেটা চাস্তু বোন লয়ে ঘুরতে আইসোস, সাহস তো তোর কম না, চাস্তু বোন লয়ে ঘুরতে আই মানুষ, আপন বোন হইলে একটা কথা আসছে। তখন যদি আমাকে মাইকে হ্যাঁ কয় না এটা আমার আপন বোন, আরো মায়ের তাহলে প্রথমে চাস্তু বোন গুলিকে নিশ্চিতের ভিতরে কোনো কাপলা আছে, এরকম ভাবে আরকি কথার পেঁচ ঘুষ টুস করে আসে না। চারিদিকের জনগণ আমাদের যে গেট আপ থাকতো, এখন হয়তো আমাদের দেখে অনেকে মনে হইতেছে, কিন্তু আমাদের গেট আপ যেটা থাকতো ওইটা দেখে মনে করতো মনে হয় এলাকার কোন একটা প্রভাবশালী লোকের ছেলে, মারতাছে কিছু বলা যাবে না, এই ধরনের চিন্তা ভাবনা করে সাইড কেটে চলে যেত। আর বাদায় যেসব লোকজন আছে বাদায় ওরা প্রচন্ড ভীতু, এত ভয় পায় ওরা কিছুই বলতো না, চুপ করে পাশ কেটে চলে যেত। তারপরে এই ছেলেটার কাছ থেকে আমরা যা আদায় করার করে নিতাম, একটা সেলফোন, 2-3 হাজার টাকা পেলে ব্যাস আর কি লাগে, আমাকে চলে যেত। এইভাবে এইভাবে আস্তে আস্তে আমাদের একটু ছোট ছোট করে শুরু হয়, পরবর্তীতে লোভ লালসাটা আরো বড় হয়। তখন যদি দেখতাম আমরা তখন একটা গ্রুপে আসি পাঁচজন, আগে আসতাম 2-3 জন, এখন আসি 5 জন। তো তারপর 5 জন মিলা যদি গ্রুপে কাউরে আসতে দেখতাম তাদেরকেও ধরতাম। গ্রুপ যদি দেখতাম 5টা ছেলে আসতেছে অ্যাটাক, দৈরা কই যাস, এনে হেনে যাইতেছে, গাঁজা খাস, না ভাই আমরা তো এসব খাই না, তো চেহারা এমন দেখা যাকে কথাবার্তা বলে ওর পেছে ফেলা যেতাম, ওর কাছ থেকে ওইভাবে আদায় করে নিয়ে যা। যদি মানুষ কেউ এসে জড়ো হইতো হয়তো বা এলাকার কোন মানুষ দেখছে, আরে ভাই আপনি কেমন আছেন ভাই, এই তো ভালো, মানে এমন একটা ভাব করতাম ওই লোকটার সাথে, লোকটারে আমরা খুব ক্লোজ ভাবে চিনি। তখন লোকটা বলতো কি হয়েছে, বাই আর করে না, গাঞ্জা খায় হেরা, গাঞ্জা খুর, এনে বয়ে বয়ে গাঞ্জা খাইতে, সাহস কত বড়, এই কারণে দৌড়ছি। লোকটা চলে যেত গা, খালি কইতো দে জিততে, আরো শেষ, আর কোনো কথা নাই, আর কিচ্ছু কইতো না হেরা। তো তখন তাদের কাছ থেকে নিতাম, তো এইভাবে আরো একটা বড় পর্যায়ে চলে যায়। তখন একদিন রাত 12টা একটা লোক বাস থেকে নামছে, রপ্তানি বাস স্ট্যান্ড, আমরা লোকটার পাশে গেলাম, অটো মোটো নাই, কি যে করি এখন, কেমনি যামু, এই ধরনের কথাবার্তা বলতেছি। পরে ওই লোকটা বলে কি ভাই কই যাবেন, আমি বলছি ভাই এই তো সামনে যাবো শ্রীপুরের এই দিক, আমিও তো ওই দিক যাবো, একলা একলা যাবো কেমনি, এই কারণে ভয় পাইতেছি। কে ভাই ভয় পান কে, আমার সাথে অনেক কিছু আছে। লোকটা মনে করছে কি আমরা হয়তো সাধারণ ওর সাথে ফ্রেন্ডশিপ আচরণ করবো, ফ্রেন্ড হলো ওই আমাদের সাথে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো। তারপরে আমাদেরও একটা ওই দিনকার রাত্রে লেগে বিশাল বড় একটা শিকার পাই লাইছি, আমাদেরও লোভের চোখ জল জল করতেছে। তো ওরে নিয়ে আসে না, রপ্তানির যে সাইডটাতে ট্রাক বাস এগুলো দাঁড়ানো থাকে টিকিট কাউন্টারের সাইডে, ওইদিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইদিকে আবার একটা চার দোকান সারা রাত দিন 24 ঘন্টা খোলা থাকবো, ওর কাছে কিছু সিগারেট কিনি, কিনে আসে সিগারেট খেতে খেতে ওই চিপা দিয়ে যায়, আমাকে তো হারে চিপা তালে যাবো, চিপা দিয়ে নিয়ে আসে ওই জায়গায় গিয়ে হারে ইচ্ছা তালে বাইরে চিল্লাইছে কেউ আসে নাই, কারণ পাশে পুলিশ আছে, ওরা তো কমিশন দিন,
পুলিশের কাছে কমিশন দিতেন,
কমিশন পুলিশ আছে রপ্তানির জায়গায় সামনে দাঁড়ানো, আনসার তো এটা কাস্টম গেট, যেটা ইপিজেড এর কাস্টম গেট এর 2টা কাস্টম গেট, একটা প্রথম তারপর একটা ভিতরে, প্রথমটাতে রাত্রে বেশি লোকজন থাকতো না, প্রথমটা যারা থাকতো তারাও তাও ঘুমায় থাকতো, চিল্লাইলেও দাঁড়া কাছে আইতো না, আর ভিতরেরটা যেটা ওইটাতে অনেক কাস্টমস অফিসাররা থাকতো, তাও ওই জায়গায় ঘুমায় থাকতো রাত্রে। আর এদিকে যে রপ্তানি বাস স্ট্যান্ডে যেসব পুলিশ থাকতো ওগুলোকে তো আমাকে ভালোই ভাই ব্রাদার সম্পর্ক, ধরতে গেলে ফারি না হ্যাঁ করে দিয়ে আমাকে কাজগুলো করায়, তো ওদেরকে টাকা দিতাম এসব করে,
প্রতি অপারেশন পরে টাকা দিতেন,
প্রতি অপারেশন পরে না, যদি ধরা খাইতাম তেলে দিতাম,
কিছু বলতো না ওরা,
না কিছুই বলতো না।
ওকে,
তো এরকম ভাবে ওই 90,000 টাকাটা,
90,000 টাকা মানে
ওর কাছে 90,000 টাকা ছিল
ওকে
টোটাল। আর ওই দিন আমার সাথে ছিল,
কি জানেন, ও যখন আপনারা টাকাটা নিলেন ওর কাছ থেকে কি ধরনের কথা শুনেছিলেন, কারণ যারা চিন্তায় হন তারা তো আলটিমেটলি কাকুতি মিনতি করেন, করেন না নিশ্চয়ই করেন,
ওই বলছে ভাই আমার টাকাটা দরকার, ভাই ব্যবসা করার লাগে টাকাটা আনছি, বাড়ির যা জমি আছে সব বিক্রি করে রেখেছি, তোর জমি বেচছস তুই বেচছস আমার কি, তোর কাছে টেয়া আছে টেয়া পাইছি শেষ, তখন হ্যাঁ আমি করে ছাড়বো না, এমন ভাবে ধরছে। তো ওরে আমরা পরবর্তীতে একটা লাড়ি নিয়ে আসাইরা, এমনি ব্রেন স্ট্রেন্স আছে অনেক, ওই ব্রেন্সের একটা পায়া বাইঙ্গা আসাইরা ওরে বাইরে মাথার ভিতরে এমন জোরে একটা বাড়ি দিছি, ওই জায়গায় আর কি সেন্সলেস হয়ে গেছে, করে ওরে ট্রাকের নিচে রেখা চলে আসছি। তখন পুলিশরে ওইখান থেকে 10,000 টাকা দিয়ে এসে পড়ছি, বাদ বাকিটা আমার আর ওই ফ্রেন্ডের, আর ওই ফ্রেন্ডটা নতুন ছিল ওই দিকে, যার কারণে ওই বেশি
পুলিশ আপনাকে জিজ্ঞেস করেনি যে কি করলা?
পুলিশ আমার কিচ্ছু বলে না, আমি বলছি ওইখানে একটা পড়ে রয়েছে সেন্সলেস অবস্থায় মনে হয় একটু পৌঁছে দিয়া হোক, এই যা। পরবর্তীতে পুলিশ হয়তো আবার পৌঁছে দিছে কি দিছে না তা যায় না, তবে পরের দিন লোকটারে আমি রপ্তানি বাস স্ট্যান্ডে দেখছি।
কিভাবে দেখছেন?
ও হাতে ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ করা, রপ্তানি বাস স্ট্যান্ডের ওই জায়গায় এসে দাঁড়ায় রয়েছে। হাতে কিছু আরেক হাতে ব্যাগ আছে ওর, সম্ভবত বাড়িতে চলে যাব। তা আমি ওরে দেখে আসলে আমি আবার ভিড়ের ভিতরে ঢুকে হাসান প্লাজার দ্বিতীয় তলায় চলে গেছি।
ওকে,
তো এই জায়গায় এটা একটা যে আমার অনেক খারাপ লাগছিল ওই দিন ওই লোকটার কাছ থেকে, ওই লোকটা এমন ভাবে আর কি এরকম ভাবে কান্না কেউ করে নাই, কারণ এর আগে যেসব কাজ করছি ওইগুলাতে কারো কোনো কান্নার প্রশ্ন আসে না। তার পরবর্তীতে আরেকটা ধাপে, এটা গত বছর 2013 ফেব্রুয়ারি কি মার্চের দিকে হবে, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়, তার কিছুদিন পরে আমি আমার মার কাছ থেকে টাকা চাই যে আম্মু আমার, ও এখানে আরো কিছু ঘটনা রেখে আসছি আমি পিছন।
জি বলুন।
আমি যে নেশা যেটা ওইটা ছাড়া কিভাবে ইয়া করি, পপনাটেক আমাদের বাড়ি বাদাল থেকে পপনাটেক চেঞ্জ করে, তো পপনাটেক যাওয়ার পরে পপনাটেক আমরা আর কি ওইখানে আমি এমন একটা ফ্রেন্ড পাই, আমি ওর কাছে সারা জীবন নত হয়ে থাকবো, ওই আমার জীবন সুন্দর ভাবে দেখা দিছে যে জীবন ওইটা না জীবন এইটা।
এই জায়গাটা আমি আসতে চাই, তবে তার আগে বলতে চাই আপনি যে টাকাটা নিলেন, কজন অপারেশন করেছিলেন এই 90,000 টাকার?
দুইজন,
দুইজন মিলে অপারেশনটা করেছিলেন। 80,000 টাকা আপনারা নিলেন, এই 80,000 টাকা আপনারা কি করেছিলেন?
80,000 টাকা ওরে দিছিলাম আমি মাত্র 10,000 টাকা, ওই 10,000 টাকার কি করছে আমি জানি না,
আর বাকি ছিল আপনার কাছে 70,000।
আমি নিছি সবগুলো।
এই টাকা দিয়ে কি করেছিলেন?
নেশা,
সম্পূর্ণরূপে নেশা?
হ্যাঁ।
তখন আপনি কি ধরনের নেশা নিতেন?
তখন একটুখানি আমার প্রমোশন হয়েছিল নেশার দিক দিয়ে, গাজা থেকে তখন একটু বাংলা মদ আর হিরোইন নিতাম।
হিরোইন নিতেন?
হ্যাঁ।
ওকে, আপনি যেখানটাতে বলছিলেন যে আপনার এক ফ্রেন্ডের কাছে আপনি অনেক বেশি কৃতজ্ঞ, হ্যাঁ সেখান থেকে শুনি।
ওর নাম, সম্পূর্ণ নাম রিয়েল নামটা না বলি, ওরে আমি যে নামে ডাকতাম সবসময় ওই নামটাতেই বলি, ওরে ফরাজি। ও ওর বাবার 3 নম্বর সন্তান ছিল বলে ওরে বলতাম ফরাজি 3। তো ওর কাছে আমি খুবই কৃতজ্ঞ, দুনু নামের আমার এক ফ্রেন্ড, ওর সাথে আমার পরিচয় করায় দেয় পপনার টেক যাওয়ার পরে। তো ওই ফরাজির সাথে পরিচয় হওয়ার পরে ওর সাথে সারাটা দিন কাটতো আমার, সারাদিন ওই আসিল ওই লোকের এলাকার ভিতরে 1 নম্বর ড্যাম না ববগুরে যা বলা হয়, ববগুরেরা যেমন সারাদিন ঘুরতো আর পা একটুখানি সময় লেগেও থামতো না।
ওকে,
ফরাজি আমার বললো যে তুই যা করতেছস এটা কিন্তু জীবন না, এটা আমি ইচ্ছা করলে করতে পারি, এই যে বিষুহারা করে এগুলো খুব সম্মান দেয় না, তুই এভাবে কিছু কথাবার্তা বুঝায়। পরে তো বুঝায় যে আরিফে যা করে আরিফে কতটুক সম্মান পায়, কোন একটা মানুষের কাছে সম্মান পায়। তখন আমি একটা সম্মানের দিক দিয়ে আর কি চিন্তা করতে থাকি যে আসলে আমার জীবনে কি কিছুই না।
আপনার এই ফ্রেন্ড তো আপনাকে বোঝাচ্ছে, আপনি তখন আপনার বর্ণনা অনুযায়ী এমন ভাবে ড্রাগ অ্যাডিক্ট যেটা আপনার চেহারায় বা আপনার আচরণে ফুটে ওঠার কথা। আপনার বাবা মা কি এই ব্যাপারটা বুঝতো না পরিবারে?
না,
কিচ্ছু বুঝতো না।
না, আমি একটা কথা বলি, আমি আমার রুমের ভিতরে থাকতাম, শুধুমাত্র বাহির থেকে যদি দেখতো আম্মু লাইট জ্বলতেছে, বাইরে জুতা আছে, দরজার ভিতর থেকে আটকানো শুন ঘরে আসছে, আম্মুর আর কোন চিন্তা নাই। ঘরের ভিতরে আমি কি করি ওইটারও দেখার বিষয় না।
সে কখনো নক করে দেখতো না?
কখনোই না।
আপনি ঘরের ভিতরে নিশা নিতেন?
হ্যাঁ,
ঘরের ভেতর আপনি নেশা নিতেন? বাবা মা থাকা অবস্থায় নিতেন?
বাবা মা বাবা মার ঘরে আর আমি আমার ঘরে বসে নেশা করতাম।
বাবা মা জীবনে কোনদিন ঘরের রুমটা খুলে দেখে মানে দরজা খুলে দেখেনি যে আপনি কি করছেন ভেতরে?
আমার মা আসতো হঠাৎ মাঝে মাঝে, আইসে দেখতো কি সিগারেটের যে প্যাকেট থাক ভর্তি আছে, সিগারেটের ময়লা আবর্জনা ছাই টাই এগুলো ঘরের কোন টাল হয়ে রয়েছে, এগুলো আমি পরিষ্কার করতাম না কখনো।
মা কি বলতো?
আম্মু দেখে বলতো কি এত সিগারেট খাস, তুই এত সিগারেট খাস, তার কাকাতে আমি অক্ষণি কম, তুই এত সিগারেট খাস।
কোন কাকা?
ছোট কাকা। আমি তার আবার বাঘের মতো ভয় পাই।
যে ছোট কাকার কাছে আপনি বড় হয়েছিলেন?
না 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 না, এটা ছোট কাকা হয়েছিল কি আমাদের ছোট, যে
কোন এক ছোট কাকুকে আপনি অনেক বেশি ভয় পেতেন, সেটাকে আপনার মা এক্সাম্পল করতো, সেটাকে সেটাতে আপনার মা আপনাকে ভয় দেখাতো।
হ্যাঁ।
আপনার বাবা জানতো না এটা?
না, আমার বাবার কাছে কোনো কিছুই যেত না, আমার বাবা আমার কোনো খোঁজ খবর নিত না, সে আমার পড়ালেখা বাবদ আমার কোনো কিছু নিয়ে সে কোনো টাকা ব্যয় করতো না।
তার অর্জিত টাকা সে কি করত?
তার অর্জিত টাকা সে কি করতো সে জানে, আর আমাদের ঘরে শুধুমাত্র যা আমাদের খাবার দাবার লাগে ওইটাই আনতো, আর আম্মু যে টাকাটা পাইতো ওইটা দিয়া আমার পোশাক খাবার দাবার এইসব চলতো, আমার পড়ালেখার খরচ চলতো। কিন্তু এক সময় আমাদের ফ্যামিলির ঝগড়ার কারণে আমার মা চাকরি ছেড়ে দিতে হয়, যার কারণে আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যায়।
কোন ক্লাস থাকা অবস্থায়?
এটা আমি 9-এ ওঠার পরেই।
ক্লাস 9-এ ওঠার পরে? এবং আপনার মা আপনাকে এই সিগারেট খাওয়া অবস্থায় দেখেও আপনাকে এর বেশি কিছু বলেনি কখনো?
না,
কেন বলেনি আপনার কি মনে হয়? কেন বলেনি? মার কি এর চেয়ে বেশি বলা উচিত ছিল না? মা কি গায়ে হাত তুলতে পারতো না?
হয়তো বা।
কেন করেনি এর চেয়ে বেশি?
আমি জানি না কিসের জন্য করেনি।
ওকে প্রিয় শ্রোতা, আমরাও জানি না কেন করেনি, তবে আমার মনে হয় সন্তানদের কখনো কখনো একটু বেশি শাসন করা উচিত। তবে মা যদি বুঝতে পারেন যে এর বেশি শাসন করেও কোনো লাভ হবে না, এবং সেক্ষেত্রে মার আসলে কি করার থাকে আমরা ঠিক জানি না, তবে মাই পারেন সন্তানকে সঠিক পথে আনতে, কারণ সন্তানের কাছে মা অত্যন্ত 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 প্রিয় সম্পর্কের, এবং সেই সম্পর্কেই কেবলমাত্র পারে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। এবং সেটা যদি ছোটবেলা থেকে না হয় তাহলে বড়বেলায় এসে সেটা কন্ট্রোল করাটা অনেকখানি মুশকিল, তবু আমি বলবো যে যারা পারেন তাদের মধ্যে মাই বেশি পারেন। ওকে, আপনি আপনার বন্ধুর কথা বলছিলেন ফরাজি। হ্যাঁ,
তো ফরাজি আমার বুঝাইলো যে এইগুলা জীবন না। ও আমার রুমে আসতো, আসার পরে দেখা বলতো এর কি অবস্থা আছে। আর একটা জিনিস, আমি এতটাই নোংরা আমার ঘর করে রাখতাম যার কারণে আমার ঘরে ছারপোকা হয়ে যায়।
ওকে,
আমার ঘর আমি কাউরে পরিষ্কার করতে দিতাম না, কেউ আমার রুমে এলাও না, শুধুমাত্র আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া।
আপনি ক্লাস সেভেনে যেটা বুঝলাম যে এই নুপুরের কাছ থেকে এইভাবে আঘাত পাওয়ার পর থেকে আপনি আপনার লাইফটা এটা বেছে নিয়েছিলেন, আইদার ইউ উইল বি রকস্টার অর ইউ উইল বি গ্যাংস্টার। ফাইন, আপনি গ্যাংস্টার হওয়ার পথে পা বাড়িয়েছেন এবং সেটার জন্য আপনি যত খারাপ কাজ আছে সেটা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, তাই তো? তারপরেও তো আপনার জীবনে কোনো মেয়ে আসতে পারত, বা ওই সময়টাতে আপনি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হতেও পারতেন, আপনি সেটা হননি।
আমি ওইটা হই নাই। পরবর্তীতে ফরাজির কারণে মাথা উঠে আমি দেখলাম যে দুনিয়াটা এরকম ভাবে না, আমি যেটা থিঙ্ক করি তার উল্টা দিকে করে। আমি এতকাল পর্যন্ত শুধুমাত্র টিভি আর বই পুস্তকের ভিতরে দুনিয়াটা দেখছি, কিন্তু বাস্তবে যেটা ওইটা উল্টা বিপরীত দিকে। আমি যা থিঙ্ক করি আমার থিঙ্কের সম্পূর্ণ উল্টাটা, পরবর্তীতে ওর চিন্তাটা আমার মস্তিষ্কে ঢুকাই নিছি। আর ফরাজির ক্যারেক্টারটা একটুখানি আমি বলে দিই, মিস্টার সিমসন যেটা স্টার ওয়ার্ল্ড এর একটা কার্টুন, সে যদি পকেটে হাত দিয়ে হাঁটে, দুই প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে, যেমন দেখা যাবে শাহাদাত হাঁটলেও ঠিক ওই রকম লাগে। আর শাহাদাত আমির খান, থ্রি ইডিয়টস ছবির যে আমির খানের ক্যারেক্টার, ঠিক সেম ক্যারেক্টারের একটা মানুষ। তো শাহাদাত আমার এইভাবে বুঝায়, তা আমিও বুঝানি এই জিনিসটা।
শাহাদাত মানে হচ্ছে ফরাজি, তাই তো?
হ্যাঁ,
ফরাজির আরেকটা নাম হচ্ছে শাহাদাত। ওকে, হ্যাঁ, তারপর?
তো শাহাদাত আমার আর কি এইভাবে জিনিসগুলো বুঝায়, আমিও বুঝানি যে এইগুলা আমি যা করতেছি খারাপ। তারপরে আমি শাহাদাতের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম আসমা। আসমার সাথে এমন কি হয়, আসমা আমার সাথে এমন ডং করে কথা বলতো, আমি আসমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। শাহাদাত ববগুরে টাইপের, ওই গার্লফ্রেন্ডের সময় দিত না, তাস খেলা বেলা হেরার কিছু লাগে না, তাস খেলতো, তাও জুয়া খেলতো না, এমনি সময় কাটানোর জন্য যা। ওই আসমার প্রতি আর সময় দিত না তাস খেলা বেলে, তো আসমায় ফোন করে আমার সাথে কথা বলতো, ওই কই এইসব খোঁজখবর নিত। তো এই কথাবার্তার ভিতরে আমি আসমার প্রতি দুর্বল হয়ে পড়ি। পরবর্তীতে আসমা আমার আই লাভ ইউ এতটুকু বলে, তো তারপরে আবার আমার ভিতরে কি হয়েছে, রাত এগারোটা বাজে এই জিনিসটা হয়েছে, সকালবেলা সম্পর্ক ভেঙে গেছে গা। আচ্ছা, ওইটা কোনো ফ্যাক্ট না, আমার লাগে ওটা কোনো ফ্যাক্ট রাখে নাই। কিন্তু শাহাদাত পরে আমার একটা ফোনে মেসেজ পাঠাইছে, আসাদুল। আরেকটা জিনিস আমি বলতে ভুলা গেছি, আমার কোড নেম ডিএসবি বইলা আমার অনেকে আখ্যায়িত করতো, আমার যেসব ফ্রেন্ডরা আছে
হয়তো আজকে তারা শুনলে চিনবে। ওকে, আসাদুল।
এখন আমার শাহাদাত বলছে যে ডিএস, তুই যে কামটা করছিস পালা করস নাই, তুই বেয়াদবা ছিলি, বহুত বালা আসিলি। বেয়াদব পছন্দ করি আমি, কিন্তু বেইমান পছন্দ করি না, জিনিসটা মনে রয়েছে, আমার সামনে আইছে এই কথাটা বলছে। তখন আমার ভিতরে একটা নুপুর যতটুক বড় আঘাত দিছিল তার থেকে আরো বড় একটা ঝটকা লাগছে এমন মনে হয়েছে। আর শাহাদাত আমার কাছে এমন একটা জিনিস ছিল যেটা আমার কাছে মনে হইতো যে এটা হয়তো আমার আরেকটা নেশা, এটা না করলে আমি বাঁচবো না। পরবর্তীতে শাহাদাত যখন আমার কাছে চলে যায়, তখন আমি আমার একটা পুরাতন টুকাই ফ্রেন্ডের খবর পাই, যে ছোটবেলাতে টুকাই ছিল, বড় এসারে যে ফিটিং বাজি করে খায়, সে নবীনগর কুরগাঁও এলাকার, সিফাত নাম ওর। তো ওর সাথে আর দেখা সাক্ষাৎ হওয়ার পরে ওর ফোন নাম্বার দিল, তো ওর কাছ থেকে আমি ড্রাগস নিতাম। দুর্ভাগ্যক্রমে ওর ফোন নাম্বারটা আমি আবার হারায় ফেলছিলাম, তো ওই সিফাতের কাছ থেকে ড্রাগস নিতাম, নিয়ে সেটা ইনজেক্ট করতাম শরীরে,
ইনজেকশন করতেন।
হ্যাঁ, তো এরকম ভাবে একদিন ডিসিশন নিলাম যে আমি সুইসাইড করবো, আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না।
কেন?
যে শাহাদাত নাই, শাহাদাত আমার কাছ থেকে দূরে সরে যেতেছে। কি কারণে আমার একটা দুর্বলতা আসমার প্রতি হয় এই জিনিসটা, আর আসমা শাহাদাতের খুব ক্লোজ একটা ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড যেটাই হোক, আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই, আমি এই জিনিসটা খুব বড় ভুল করে ফেলাইছি, এই ভুলের হয়তো বা ক্ষমা নাই। শাহাদাতের বেশ কয়েকবার ফোন করি কিন্তু শাহাদাত ফোনে রিপ্লাই করে না। আসমারে কই, আসমা দেখো এখানে তো আমার কোনো ভুল ছিল না। আমার কি ভুল ছিল? আমি তোমারে বলছি এই ঘটনা, শাহাদাত তোমার সাথে প্রেম করছে, এটা ওইটা এটা ওইটা এগুলো বলছি। এইটা তো তুমি তোমার কথায় তুমি বলছো যে তুমি মরে যাবে, এইটা করবো ওইটা করবো, কান্তাছো। তা আমি এতদিন আমার নিজের মনের একটা আনন্দের লেগা, আমার নিজের একটা আবেগ লুকানোর লেগা তোমার সাথে কথা বলে মজা পাইছি, আর ওই দিনকে তুমি কান্তাছো, ওই দিনকে আমি ফোনটা কেমনে কাটা দিই, আমার ভিতরে বিবেক একটা সারা জাগছিল, বুঝছো? এই কারণে আমি ফোনটা কাটতাই নাই, তোমারে তোমার প্রশ্নের উত্তর দিয়ে গেছি। তুমি এই কথাগুলো আবার শাহাদাতের গিয়ে বলছো, শাহাদাত আমার এই কথাগুলো বলছি। শাহাদাতের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, ফ্রেন্ডশিপটা ভেঙে তুমি ভালো করো নাই, আশা করি হয়তো আর আমার আর তোমার দেখা হইব না, আমি হয়তো এই দুনিয়া থেকে চলে যাবো। তখন কয় কি করবেন আপনি? আমি কইছি আমি কি করবো জানো, কি করবো, আমার কাছে কিছু ঘুমের ট্যাবলেট আছে, এগুলা খামু, প্রতি পাঁচ মিনিট পর পর পাঁচটা করে খামু, পাঁচটা সিগারেট আছে, পাঁচ মিনিট পর পর একটা করে সিগারেট ধরামু, আর কিছু ড্রাগস আছে, প্রতি পাঁচ মিনিট পর পর একটা একটা করে ডোজ নিমু। একটা যে ড্রাগস এর শিশির ভিতরে চারটা ডোজ থাকে, তো আমার কাছে ওই সময় ছিল ওই লোকিয়া তিনটা ডোজ, তিনটা পরপর নিমু, এইভাবে বলছি। ওরে ওই কথা শাহাদাতের বলছি, পর এক একবার নিতাছি এভাবে ধারাবাহিক ভাবে, এভাবে দ্বিতীয়বারের সময় আমি আসমারে ফোন করে বলছি, আসমা এরকম এরকম, হ্যাঁ আমার কয় দেখেন ডিএস ভাই, পাগলামি করেন না, পাগলামির একটা সীমা থাকে। পাগলামি কি? পাগল মানুষটারে সুস্থ বানাইলো, আবার এই সুস্থ মানুষটারে এখন হারা পাগল বানাইতেছে। তো পাগল না, ওই বাচ্চা থাকছে, মরে যাবে ভালো। এভাবে কথাবার্তা বললা সেরে আসমার সাথে ফোনটা কাট করিয়া আমি আবার সবগুলো ড্রাগস নিয়ে নিই। তারপরে শাহাদাত সবাই মিলা সেরা ওরা আর কি, ও তখন আমি আবার ঘর থেকে বাইরে কই বাসার দেখি কেউ আমারে ভালোবাসে কিনা এই দুনিয়াতে। মার কাছে গেলাম, মায়ের দিছি ইচ্ছা তাহলে বহা। সারাটা দিন গড্ডার ভিতরে পড়ে শুয়ে থাকে, কোনো কাজ কাম নাই, এ ধরনের কথাবার্তা বলে বকা দিছে। তখন আমি পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছি, গা পড়ালেখা করি না, যার কারণে মনে করেন যে পরিবারের কাছে একটা বুঝে হয়ে গেছি গা। তো মায়ের বকে মার কাছে বকা গুলা শুনে খুব খারাপ লাগলো। তো তখন আমার এক ফ্রেন্ড টিয়ার খানের কাছে গেলাম, গিয়ে বললাম যে কি করস, দেখি কি ওই রান্না করতেছে। ওর মা বাড়িতে গ্রামের বাড়িতে চলে গেছে, তো ও রান্না করতেছে। কয়ে দোস্ত রান্না করতেছি, এখন সময় দিতে পারবো না, পরে আয়। আর টিয়ার খানের একটা জিনিস আমার কাছে খুব হাস্যকর, অনেক কষ্টের, সব দিক দিয়ে মজা লাগে, ও আজ পর্যন্ত আমার সময় দিতে পারে না। শুধুমাত্র ওর ঘরে বসে বসে যদি বিয়ে খাই তাহলে ওর সাথে সময় হয়, তাছাড়া আর কখনো ওর সাথে কোনো সময় নেই। তখন টিয়ার খানও বললো কি সময় নাই, আমি আমার মতো আমার বাসায় ফেরত আসলাম। পরে আম্মায় তো ওই যে ওই বকা শুরু করছিল, বকতেই আছে। তখন আম্মায় বৈকা টুকে গড়তে বাইরেছে, পানি গড়তে বালতি বাইরে পাচ্ছিল, তা আমি একটা ব্লেড নিয়ে এসে আমার হাতে পুষ মারি, শিরা কেটে ফেলি। কাটার পরে দরজার সামনে আমার এক ফ্রেন্ড এসে হাজির। তো ও এসে বলে কি ব্যাপার ডিএস, কি করতেছ, তোমার লোক কি কথা আছে? আমি বলছি কি এর কথা, কোনো কথাবার্তা নাই আমার লোকের, কারো কোনো কথা নাই। পরে ধাক্কা মেরে ফেলাই দিই, আমার ঘরে গিয়ে আসে, আমি দরজা আটকে বসে থাকি। তখন আমি ও এসে আমার ডাকে, আমি বলছি ওই এনে কি করস সরেনতে, ওই চলে যায়। ওই রাগ করছে, মনে করো আমি ওর সাথে এত খারাপ বিহেভ করলাম, ওই তো আর আমার ভিতরে কি হইতেছে এটা তো আর ওই জানে না, ওই রাগ করে চলে যায়। পরবর্তীতে আমি গান শুনতেছি, হাতের ড্রাগসেরিয়াতেও একসঙ্গে আমার মৃত্যু হইতেছে না, গুমের ট্যাবলেটের একসঙ্গে আমার মৃত্যু হইতেছে না, আর সিগারেটেরও আমার মৃত্যু হইতেছে না। তো অতঃপর আমার যেই কইলাম শিরা যে কাটা হয়েছে এটার কারণে আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগতেছে, শরীরে রক্ত পড়তেছে অনেক। পরবর্তীতে আমি গান শুনতে থাকি, তা আমার ভিতরে একটা অনুভূতি জাগে যে একটা সময় আমি গান শুনে বাইচে থাকতাম, গান শুনে আমি সময় কাটাইতাম, গানই আমার সভা ছিল। নিকৃষ্ট 3 যদি রিলিজ হয় তাহলে আমি কেমনে শুনব, যদি এই দুনিয়াতেই না থাকি, দুনিয়াতে শাহাদাত নাই তো কি হইছে, বহুত সুন্দর যেন বাকি আছে, অর্থহীনের গান আরো রিলিজ হইব, আমি ওইগুলো সব শুনবো, তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিব, আমার আগে ভাই মরবো তারপরে আমি মরবো, ভাই বলতে সুমন। এই কথা চিন্তা করে সেরা আমি আমার ফোনটা নিয়ে সেরা, আমার শরীর কাঁপতেছে তখন, একে তো ড্রাগস এর একটা অ্যাকশন করতেছে শরীরে, আর তারপরে আর একটা জিনিস আমার শরীর থেকে রক্ত অনেক ঝরে পড়তেছে। তাও একটা মেসেজ লিখছি বহুত কষ্ট করে, আমি আমার হাতে শিরা কাটা ফেলাইছি, বিদায়। একটুকলেই গেছে আমার ফোনে যতগুলো নাম্বার ছিল সবগুলা নাম্বার মার্ক করে মেসেজটা পাঠিয়ে দিছি, সবগুলা নাম্বারে মেসেজটা গেছে। আমার সব ফ্রেন্ডরা একের পর এক ফোন, কোথায় আছো? নাদিম নামের একটা ফ্রেন্ড আছিল আমার, উনি আবার আমাদের থেকে বয়স অনেক বড়, তাই তারা নাদিম ভাই বলে রাখতাম। নাদিম ভাই কইলাম কি, নাদিম ভাই আমি আমার রুমে আছি। নাদিম ভাই এসে তো হেরা সবাই আমার বাড়িতে হাজির, হ্যাঁ হেরা দরজা বাইরে আছে, খুলি না খুলি না, শাক করে এসে বলে কি ডিএস দরজা খুলো। তখনকার আমার এই যে গানের প্রতি যে একটা আগ্রহ জাগলো যে দুনিয়াতে এখন অনেক সৌন্দর্য বাকি আছে দেখার, তখন দরজাটা খুইলা দিই। সাকে ওরা সবাই মিলে আমার দরাদরি করে নিয়ে একটা ফার্মেসি ওটার ভিতরে নিয়ে সেরা সেলাই টেলাই করে, ওইখানে ওই ডাক্তারটা আবার ভালোই প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার, উনি সব সেলাই টেলাই করে দেয়, যাক আমি বেঁচে যাই। পরে বললো কিছু ওষুধ দিছে গাটা শুকানোর জন্য, তা খাইলাম, ওই সব সাইরা গেছে, সারাতের সাথে কোনো কথা নাই। পরবর্তীতে আমরা ওই পবনার টেক থেকে বাধাই,
আপনি এগুলো করছেন আপনার ফ্যামিলি তখনও কোন স্টেপ নেয়নি আপনার জন্য, লাইক আপনার মা তো দেখা উচিত ছিল যে আপনার শিরা কেটেছে, আপনি এগুলো করছেন, আপনার বাবার তো কিছু বলা উচিত ছিল?
আমার বাবা আমার সাথে কখনো কোনো কথা বলতো না।
আপনার মা কি বলেছিল এই ঘটনার পরে?
আমার মা শুধু এই জিনিসটা দেখে সেটা বলছে যে এই কাজটা কি লেগে করলি মা, আমি তো বকতেই পারি। মা মনে করছে কি শুধুমাত্র মা বকছে দেখে আমি করছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, একটার পরে ফিরে আসবো আসাদুল আলমের জীবনের ভয়াবহ কিছু অপ্রিয় সত্য নিয়ে, যা আপনারা শুনছেন তার থেকেও ভয়াবহ, ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে আসাদুল আলম উপস্থিত আছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, আমরা ঠিক রাত একটায় ফিরে আসছি। আর ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা এবং আমরা আসাদুলের জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক উদ্ধার করছি। আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও এবং চলছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আজকে এখানে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে মুখোমুখি হয়েছে আসাদুল। আমরা বলি বারবারই একটা কথা যে অপরাধ কিংবা অপ্রিয় জিনিসের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এবং এই মানুষগুলো যে পাপই হয় সেটা পরিস্থিতির শিকারের কারণে। কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কখনো অন্যায়ের পথ বেছে নেয় না। আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিবদের যতগুলো ঘটনা আমরা এখানে আবিষ্কার করেছি প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ ছিল। যে কারণই থাকুক না কেন, যে অপরাধের জন্ম হয় এই কারণগুলোর কারণে, সেই অপরাধ সেই ব্যক্তিটিকে কখনো ক্ষমা করে না এবং তার পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। আমরা আশীর্বাদ পুষ্ট এই অর্থে যে এই অপরাধী মানুষগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে, নিজের বিবেকের জায়গাটা থেকে মনে করেন যে তার মতো করে সমাজের অন্য কোনো মানুষ যেন কখনো অপরাধ না করেন, সেজন্যই তিনি আসেন যাহা বলিব সত্য বলিবতে এবং স্বীকার করেন কি ভুল তিনি করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে। এই অর্থে যে তার মতো করে আপনি যেন কখনো ভুল না করেন, তার মতো পরিণতি যেন আপনার কখনো না হয় এবং তার মতো পরিণতি যে কারণে হয় সেই পরিস্থিতির সৃষ্টি যেন কখনো কেউ না করে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই আবারও আসাদুল আলমের কাছে। হ্যাঁ, যেটা শুনছিলাম তারপর।
তারপর ওই জায়গা থেকে আম্মু আর আমার কিছু বলে না এই জিনিসটা নিয়ে, তো আমি সুস্থ হয়ে উঠি। তারপরের দিন থেকে আর কি অন্যরকম ভাবে চলতেছি, কেউ আমার সাথে সহজে সময় দেয় না এটা ওইটা। তবে রুমান নামের একটা ছেলে ছিল, ও আমার একটু সময় দিত তখন। আবার ওরা আমার সময় দিত বলতে আমার সাথে গিয়ে যে খারাপ কাজ করবো এই ধরনের কাজে লিপ্ত হতো না। আমি ওইটা আমি একা করতাম আর আমার ওই দিক দিয়া আরো কিছু ফ্রেন্ডস আছিল,
ওকে,
ওদের সাথে গিয়ে আমি খারাপ কাজগুলো করতাম। তো রুমানের সাথে তিন চার দিন ভালোই সময় কাটে। তারপরে আমি আবার বাদাইল চলে আসি। বাদাইল আসার পরে আমি তখন একটা ফ্যাক্টরিতে চাকরি নিছিলাম, প্রায় মাসখানিকের মতো চাকরি করি। করার পরে আমার পেটে অ্যাপেন্ডিক্স এর সমস্যা দেয়,
ওকে,
যার কারণে আমার অপারেশন করতে হয়, চাকরিটা আমার চলে যায়। তখন আমি ওই জায়গায় প্রায় 8-9 দিনের মতো গেছে, তখন সিলাই টিলাই আর কি শুকাইছে কিছুটা আর হালকা একটু বুঝে জমাট বাইন্দা আছে কিছুটা এরকম। এমন সময় ওই যে আমার এক বান্ধবীর নামটা বলতে চাই না, ও এসে আমার বলছে যে আসাদুল এই ঘটনা ঘটছে, তা এখন কি করি।
কিসের ঘটনা?
একটা ছেলে নিশ্চিন্তপুরে, ওর সাথে প্রথমে ফ্রেন্ডশিপ, তারপরে প্রেম হয়। প্রেম হওয়ার পরে ওই ছেলেটা খুব বাজে, যার কারণে ওই ছেলেটার সাথে রিলেশন বাদ দেয়। পরবর্তীতে ওই ছেলেটারে আরেকটা বন্ধু আরে প্রপোজ করে,
ওকে,
সেটা অনেক বদ্র টদ্র সাহেব আর কি সব দিক দিয়ে উপস্থাপন করলো ওর সামনে, ওর চেয়ে ভালো আর এই দুনিয়াতে আর কেউ নেই। তখন ও এসে বলে কি আমার সাথে ওর তো সব হয়ে গেছে, সব হয়ে গেছে কে বলতে ফিজিক্যাল রিলেশন হয়েছে, এখন ওই ছেলেটা আমার সাথে খুব খারাপ বিহেভ করতেছে।
কোন ছেলে? সেকেন্ড জন বন্ধু?
হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড জন। পরবর্তীতে আমি কই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোর কোন ভিডিও কিংবা ফটো তো নেয় নাই? কয় না ওই ধরনের কিছু নেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখতেছি ব্যাপারটা। এখানে আরো একটা কিছু কথা, তখন আমি একটু শয়তানি শুরু করছি ওর সাথে, বলি যে তোর যে আমি তোর বাপ লাগি না ভাই লাগি, তোর ওই আমি কাজ করবো, তোর লগে আমার কোন সম্পর্ক আছে, এতদিন পরে আইসোস আমার কাছে, এ ধরনের কিছু কথাবার্তা বলে ওর আগে আর কি উপহাস করি প্রথমে। পরে হ্যাঁ আমার কয় আচ্ছা যা তোর টাকাই দিব। আমি বলছি টাকা দিবি তাহলে আমি করতে পারবো, সমস্যা নেই, আমার কথা লেগে টাকা পাইলে আমি আবার নেশা করতে পারবো। তখন আমার লোভে আবার ওই যে ওই স্মৃতিগুলার ভিতরে,
মেয়েটা কি চাচ্ছিল?
মেয়েটা চাচ্ছিল যে ওই পোড়াগুলার আমি ধরে মারি,
ওকে,
ভয়ানক মার দিই। তারপরে ওর এই কাজটা করার শুরু, আবার সূত্রপাত ঘটে আমার এই জিনিসগুলার দিক দিয়ে। ও আমার এইসব কথাবার্তা ওর সাথে শেষ, ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোর এটা ব্যাপারটা আমি দেখতেছি। তখনকার আমি গিয়ে সেরে ওই পোড়া দুইটারে, একটারে প্রথমত একটা ওই যে জায়গাটা ছিল নিশ্চিন্তপুর, জঙ্গল টঙ্গল অনেক কিছু ঝুপঝাড়, তাজরিন ফ্যাশন যে পুড়ে গেছে একটা অফিস, সম্ভবত শুনছেন একটা বিশাল বড় একটা হিস্টোরি ঘটে গেছে। ওই ফ্যাক্টরিটা যেই জায়গায় এইটাও ঠিক ওই জায়গা, তাজরিন ফ্যাশন থেকে কিছুটা দূরে জঙ্গল দুই সাইডে রাস্তা, ওই দিক দিয়ে হাইটা হাইটা যাইতেছি, তো ওই ছেলে দুইটা ওই ওই দিক দিয়ে যাইতেছে। তা আমি প্রথমে একটা বাঁশ, মরা বাঁশ শুকনা একেবারে কটকড়া, ওইটা ধরে টান দিই মাটি থেকে উগড়ে আসে, জিনিসটা একেবারে হকি স্টিক এর মতো দেখতে হয়েছিল, বাঁশের গুড়ালি কিন্তু অনেকটা বাঁকা থাকে হকি স্টিক এর মতো, ওইটা দিয়ে একটা বাড়ি মারি ওর মাথায়, একটা ছেলে। ওই ওর মাথা ফাইটা যায়। ওই মাথাটা দৌড়া ও মা কুকুর একটা চিলানিদের সামনে দিয়ে গিয়ে সে এক জুপের আড়ালে পলায় যায়। আর আরেকটারে আমি আরেক হাত দিয়া কলারে দৌড়া ইচ্ছা তোলে গুছিয়ে থেকে নাকের দিক দিয়ে। আমি তখন ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারি চ্যানেল বেশি দেখার কারণে মানুষের শরীরের উইকনেস পয়েন্ট গুলা কি এগুলো জানতাম। তখন আমি ওরে ওই নাকের পাশ দিয়া গুছিয়ে দিতে থাকি, নাকে নাকের পাশ দিয়ে। তো নাক দিয়ে রক্ত বের হয়ে যায় আর ও আর কি সেন্সলেস এর মতো অবস্থা মাটিতে পড়া যায়। তখন আমি আমার কনি দিয়ে সেটা ওর বুকের পাঁজরের নিচে ওই জায়গায় কনি দিয়ে একটা জোরে আঘাত করি, তারপর ওর মুখ দিয়ে রক্ত বের হয়। তা আমি ওরে আবার একটু ধাক্কা দিয়ে রাস্তার দিয়ে সরাই সাইডে ফেলায় রেখে দিই, কারণ এদিক দিয়ে যদি এখন কেউ আসে তো দেখবো, আর আমি এদিক দিয়ে যাবো বাড়িতে কিংবা এই রাস্তা দিয়ে আমি যাইতেছি আমারে দেখবো। তার থেকে অগরেই যদি না দেখে আর আমারে পরবর্তীতে দেখছে না দেখছে, এটার হিসাব কিতাব পরে হইব, ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করে সেটা কাজটা করে আমি 8টা বাজে চলে আসছি, আর 8টা বাজে নিশ্চিন্তপুরের ওই জায়গাটাতে একেবারে বিদ্যুৎটা অন্ধকার।
কত টাকা পেলেন আপনি কাজ করে?
এই কাজটা করে ওর কাছ থেকে আমি 50,000 টাকা পাই, আর এটা পুরোটা একবারে নেই না, একটু একটু করে।
এবং এটা আপনি নেশা করতেন?
হ্যাঁ, এটা দিয়ে নেশা করতাম। তো তারপর এই এই টাকাগুলা এই টাকাগুলা যখন শেষ হয়ে গেছে ওর কাছ থেকে, এখন ও আর দিতে পারতেছে না, ওই বলতেছে কি তুমি আর দিতে পারবো না, তাই আমার কাছে আর আইস না। আচ্ছা ঠিক আছে, তো ওর কাছ থেকে আর টাকা পাইতেছি না, তখন আমার নেশা করতে হইব। তখন আমি আবার শুরু করি ড্রাগস। তো আগে তো করতাম গাঁজা বাংলা মদ আর হিরোইন, এখন যেটা খাইতেছি এটাতে আর কি বেশি টাকা লাগে, 1,350 টাকা আমার প্রতি শিশিতে খরচ হয়।
কি জিনিস এটা?
ড্রাগস।
কি ড্রাগস
এটা? আমি এত কিছু কিচ্ছুই জানি না, শুধুমাত্র আমার একটা শিশি দিত, শিশিটার ভিতরে কিছুটা মেডিসিন থাকতো।
শরীরে
যে আমি হয়তো বা সবচেয়ে শক্তিশালী, আর শরীরে আপনার বাইরে যদি এই জিনিসটা কেউ নেয় তার যতই আঘাত করা হোক সে শরীরে একটুখানি আঘাত বুঝতে পারে না।
যখন নেশাটা কেটে যায় তখন কি হয়?
যখন নেশাটা কেটে যায় তখন তার শরীরটা অনেক দুর্বল লাগে, অনেক ঘুম আর অনেক ক্লান্তি এসে তার ঘিরা ধরে।
ওকে ওকে, তারপর?
তারপর এখন এই নেশার কারণে আমার আর বেশি টাকা দরকার, তার মানে আমি আবার ওই জায়গায় যেতেছি। ওইখানে গিয়ে সেটা এখন ওই সময়টাতে যে আরো 2-3 বছর যে এখানে মাঝখানে চলে গেল আর আগে যেগুলো করতাম, এখনকার যে সময়টা এটাতে মনে করেন যে আমার চেহারাটা পুরাটা একেবারে ধরতে গেলে একজন পুরো ধরতে গেলে একজন পুলিশ অফিসারের মতো দেখা যাইতেছে। তখন আমি গিয়ে সেটা এখানে কি করস এইভাবে কথা বলতাম, ওরাও ঘাবড়ে যেত, মনে করতো হয়তো বা কোন পুলিশ অফিসার টফিসার আইসে, ওরাও ভয় পাওয়া যেত। আমার আর কিছুই বলতে হইতো না, আমি কিছু কথা বললেই হারা ঘাবড়ে যেত, যে আমার বেজ দেখবো কিংবা আমার আইডি কার্ড দেখবো, আমার সাথে অস্ত্র আছে কিনা।
এইটাকে ঘাবড়ে দিত
ওই যে যারা আর কি যাদেরকে ফিটিং এ ফেলামো কিংবা যারা আমার শিকার হইব ভিকটিম, তারাই ঘাবড়ে যেত, মনে করতো এটা হয়তো কোনো আইনের লোক। তো এইভাবে তখনকার সময়টাতে আর আমার বেশি কষ্ট করতে হয় না, ধরে লয়ে যাবো থানা একটু জারি মারলেই সব বাইরে। তো ওই টাকাগুলো আমার আবার খুব সহজে আসা পড়তো, আর বেশি একটা চিল্লা পাল্লাও করতে হইতো না। এইভাবে পুলিশ আমি নিজে সাজি নাই কিন্তু আমার মানুষ মনে করতো পুলিশ। এইভাবে আমি ওদেরকে ওদের কাছ থেকে টাকা পাই। এইভাবে আমার প্রায় আরো 2-3 মাস কাইটা জায়গা। তখন গিয়া সেটা একটা মেয়ের সাথে আমার রিলেশন, মেয়েটার নাম বন্যা, খাদিজা আক্তার বন্যা।
কিভাবে রিলেশনটা হয়?
ও আমার দিকে তাকায় থাকতো
একইভাবে আপনার দিকে তাকায় থাকতো।
হ্যাঁ, তাকাইতো আমার দিকে, আর ওর তাকানোর স্টাইল আমার কাছে নূপুরের মতো লাগতো।
ওকে ওকে,
আমি আর কি এই কারণে ওর দিকে একটু উইক হয়ে যায়। তারপরে ওরে আমি এমনিতে আর কি প্রপোজ করে বসি একদিন।
এই খাদিজা আক্তার বন্যা সে কি আপনার আশেপাশে থাকতো?
হ্যাঁ, একই বাসায় ভাড়া থাকতাম।
একই বাসায় ভাড়া থাকতেন?
হ্যাঁ।
ফাইন,
তো এই বন্যার আমি প্রপোজ করে বসি। প্রপোজ করার পরে আমাদের চিঠির মাধ্যমে কথাবার্তা হইতো।
আচ্ছা, যে দুটো লোককে আপনি ওখানে ফেলে আসলেন ওই দুটো লোকের কি অবস্থা হলো?
ওই দিন রাত্রে আর বাসায় যায়নি, সরাসরি গিয়ে আমার এক রুমান ওর বাসায় গিয়ে উঠি। ওয়ও জানে না যে আমি এইসব কাজটা করছি, একেবারে কিছুই হয় না আমার সাথে, এরকম একটা পাপ মূর্তি, কিন্তু আমি কিছুই করি না, আমি একেবারে নিষ্পাপ। পরের দিন সকালবেলা আমি রুমানের বাসা থেকে নাস্তা পানি করি, করে সেটা আবার দুইয়াতে ফেরত আসি, বাসার দিকে ফেরত আসি। তো রাস্তায় আমি একটা চায়ের দোকানে গিয়ে বসি, ওইখানে টিভির খবর দেখি কি সময় চ্যানেলে প্রথমে দেখি যে নিশ্চিন্তপুরে দুইটা লাশ পাওয়া গেছে, কিন্তু আমি এখনো শিওর না, কারণ টিভিতে লাশ দেখালে ওটা সম্পূর্ণটা গুলা কইরা দেয়। তো আমি এখনো সম্পূর্ণ শিওর না যে এইটাই ওই লোক গুলা কি না।
ওকে, তার মানে হয় তারা মারা গিয়েছে আপনার কাছে অথবা তারা মারা যায়নি, কিন্তু ওই মহিলাটাকে, যে মহিলা আপনাকে ৫০,০০০ টাকা দিল, তাকে জিজ্ঞেস করলে তো পাওয়া যেত।
ওই মেয়েটা পরবর্তী সময়ে ওইখান থেকে উত্তরা চলে আসে।
ফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করতেন পারলে?
ওর সাথে আমার যোগাযোগ করার পরবর্তীতে আর কোন ওয়ে ছিল না। ও কোন ফোন নাম্বার কোনো কিছুই আমার দেওয়া যায় নাই, কিংবা ওর সাথে কথা বলে কিছুই আর ওই রাখে নাই। ওর ফোন নাম্বার সবকিছু চেঞ্জ করে ফেলছে।
আপনাকে দিয়ে কাজটা করাইছে এবং যে কারণে ভয় হোক বা যেভাবেই হোক না কেন তার ফোন নাম্বার টাম্বার সবকিছু ডিসকানেক্ট করে দিয়েছে আপনার কাছ থেকে।
হ্যাঁ,
ওকে ওকে। হ্যাঁ, তারপর আপনি বোধহয় বন্যার ঘটনায় আসছিলেন।
হ্যাঁ, তো বন্যার জিনিসটা যেটা, বন্যার সাথে আমার তখন প্রেম হয়, তখন আমার কাছে কেমন জানি এবার আগের দিনগুলোর মতো লাগতেছে, যেটা আমি স্কুল জীবনে পার করে আসছি নূপুরের সাথে। তো বন্যার সাথে, নূপুরের সাথে যেরকম ক্লাসের ভিতরে বসে বসে চিরকুট আদান প্রদান করতাম, বন্যার সাথে ওইভাবে জামা দিয়ে চিরকুট আদান প্রদান হয়। তো ওইখানে কিছু কথাবার্তা আমি ওর চিঠির ভিতরে, চিঠিগুলা নিয়ে আসতে মনে নেই আমার, তো ওইরকম কিছু কথাবার্তা আমার সম্পূর্ণ নূপুরের কাছে ফিরে আনিত। নূপুর যেরকম ঠিক ওইরকম ভাবে লাগতো যে এটা হয়তো বা নূপুর, কিন্তু পরবর্তীতে এক সময় আমি রিয়েলাইজ করি না এটা তো নূপুর না, এটা বন্যা। তখন আমি ওর কাছ থেকে সরে আসতে চেষ্টা করি, ওর কাছে সরে আসবো। তো আমি ওর এক বান্ধবীরে বলি, দেখো আমি কিন্তু লাভ করি একজনরে, আর আমি ওর এই সম্ভবত সারা জীবন ভালোবাসি আছে, মার্কে ওরে স্থান দেওয়া আমার পক্ষে সম্ভব না। পরবর্তীতে ওই এই কথাটা গিয়ে সেটা ওইখানে বলে, তারপরে বন্যায় আমার সাথে সরাসরি কথা বলে। তখন আমি আরে আগে একটু কথা বলি, দেখো আমি কিন্তু এটা তোমার সাথে একটা ফান করছি, আজ পর্যন্ত বহুত মেয়ের সাথে এরকম ফান করছি, আমি ওদেরকে প্রপোজ করছি, ওদের কাছে উত্তর নিচ্ছি, কিংবা অনেকের কাছে উত্তর নেই নাই, আমি তারপরে তাদের কাছে মাপ চাইছি। এখন তোমার কাছে, তোমার সাথে মনে করো যে এরকম একটা ফান করছি, তোমার কাছে আমি মাপ চাই নিতেছি, আমার ক্ষমা করে দাও প্লিজ, এই কথাটা বলছি। তো বন্যা আমার সাথে কোনো কথা বলে না, চুপ করে ওর চোখ দিয়ে পানি আসা আসা ভাব দেখা। আর ওর হাতে ওইদিন মেহেন্দি দেওয়া ছিল, আর ওর হাতটা দেখতে ঠিক নূপুরের হাতের মতো লাগতেছিল।
ওকে,
তারপরে আমার ওর হাতগুলো আরো আমার আকর্ষণ করে। পরবর্তীতে আমি ওই দিনকার ওই এতটুক কথাবার্তা শেষ, তার পরের দিন ওর সাথে আবার কথাবার্তা জানা দিয়া, ওই সময়টাতে আমার কোন ড্রাগস আর কি ততটা আমার আর ওরকম লাগে না, কারণ ওই বন্যার সাথে যে সময়টা আমার কাটতেছে সারাটা দিন, ওইগুলোর প্রতি আমার আর ইন্টারেস্ট যায় না। আমি জাস্ট সিগারেট খাইতাম সারাদিন বলে আর ওর সাথে খালি কথা বলতাম।
ওকে,
তো একদিন ছাদের উপরে দেখা করতে যাই, ওর বাবা আর কি আমাদেরকে দেখা ফেলে ছাদের উপরে, দেখার পরে ওরেও মার দেয় আর আমারও এসে সেরে, আমার বাবা আর ওর বাবা ফ্রেন্ড এক লোকে চলাফেরা করে। তো ওর বাবা আমার বাবার কাছে এসে বলে এসব কথা, তখন আমার বাবা মা, আমার বাবা বলে তোরা না করছি মানুষের ক্ষতি করবি না, তুমি মানুষের ক্ষতি করছ, একটু বিশেষ আর কোনো কথা কয়নি, চুপ। আমি কি বলবো,
বাবার সাথে কি কখনো আপনার হাতাহাতি কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা আছে?
কোনো কথাই নেই আমার বাবার সাথে
হোল লাইফে, নাই
না।
অদ্ভুত এক মিস্ট্রি টাইপ রিলেশনশিপ, আমি ঠিক জানি এটাকে আমি কি বলবো। ওকে, তারপর
যদি আর কি বাবা আমার সাথে এতটুকু কথা বলতো, যদি কোনো সময় কোনো কিছু দরকার পড়তো ফোনে, সে মোবাইল সম্পর্কে বেশি একটা বুঝতো না, সে মোবাইলে যদি কোনো সমস্যা করতো তো আমার ডাক দিত, ঠিক করে দিয়েছেন, ঠিক করে দিতাম, শেষ। রাস্তায় দেখা হলে আমার বলতো না যে কই যাস, এনে কি করস, এই ধরনের কোনো কথাই বলতো না। আর আমি যদি ঘরের ভিতরে বসে থাকতাম, যখন স্কুল লাইফে ছিলাম, আমার বাবা আমার আম্মুর সাথে বকাঝকা করতো যে তুই সারাদিন তোর পুলায় সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকে, টিভি দেখে, আয়েশা কোন একটা দোকানে বই তো কিছুক্ষণ আড্ডা দিতে পারে, কিন্তু দেয় না কিসের জন্য, এই ধরনের কথাবার্তা নিয়ে আর কি আমাদের ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হইতো তখন। তো তারপর থেকে আর কি বাবার সাথে আমি তত কথা বলতাম না।
আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি বলছিলেন যে বাবা এসে বলছিল যে মানুষের কোনো ক্ষতি করবি না, তারপর
একটুকুই কথা শেষ ওই দিন রাতে। তো আব্বাই আর কোনো কথা কয় না, তো আমি কি করবো, আমি বন্যার বাপেরে বললাম কি আমার অভিভাবক আছে, আমার ভাই বুঝছেন, আমার ভাইয়ের একালকা ডাক দিব না, আমার ভাইয়ের সাথে আপনি কথা বললেন বিয়ের ব্যাপারে। তখন ওর বাবা বলতেছে কি বেয়াদব। পরের দিন সকালবেলা আমার বাগনি আমার খবর দেয় যে মামা এরকম এরকম, চলো বন্যায় তোমার কথা কইবো। বন্যার লয়ে কথা কইতে গিয়ে আমি কইলাম কি, বন্যায় কয় যে আমার বাইট পাড়াই দিব, আব্বা সকাল ৯টা বাজে ঘুম থেকে উঠাই, আপনি এখন কি করবেন করেন। তাই আমি কইছি আচ্ছা ঠিক আছে, তুমি আমি কি করবো করতে বলছো না, আমি তোমার বিয়া করবো, রাজি আছো? হ্যাঁ রাজি আছি, তাহলে চলো। তখন একটা প্রস্তুতির দরকার ছিল, আমি সকালবেলা আমার হাতে ব্রাশ, লুঙ্গি আর একটা শার্ট পরে বের হয়েছি, আমার সাথেও কোনো টাকা ছিল না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার এক ফ্রেন্ডে ডাকতেছি, আমার এক ফ্রেন্ডে ডাকলাম, ওই ফ্রেন্ডে নিয়ে সেরা পরবর্তীতে বিয়া আর কি আরেক ফ্রেন্ডের কাছে গেছি। তো ওই ফ্রেন্ডে পরে সম্পূর্ণ টাকা খরচ করছে বিয়ার জন্য, এক রাত আরেক ফ্রেন্ডের বাসায় ছিলাম, তারপরে আবার পরের দিন ভাইয়ের বাসায় গেছি যে ভাই এরকম এরকম বিয়া তো করে ফেলাইছি, এখন কি করবো। ভাইকে খারা তাহলে আমি আব্বারে ফোন করে জানাই দিই, আব্বাই তো করে লয়ে যাবো না। তখন আব্বারে ফোন করে জানাই দিছে হ্যার বাবা হ্যার বাবা লয়ে গেছে, আমার আব্বাই আমার লয়ে আসছে। আয়না সেটা পরে ওই যে আমাদের বাসার যে বাড়িওয়ালা, সে আমাদেরকে বলতেছে কথাবার্তা যে কি রে এরকম এরকম এটা হেটা, তুই কি মাইয়া লয়ে ঘর করবি? ওই মায়েরা জিজ্ঞেস করছি তুই কি তুলার ঘর করবি? হ্যাঁ আমরা দুজনই হক হয়েছি, দুইজন দুইজনের মতোই। তারপরে আবার আমাদেরকে একত্র করে দেওয়া হইলো, আবার পুনরায় বিয়ে পড়ানো হয়েছে। এদিক দিয়ে আবার আরেকটা নতুন কাবিন করানো হইলো পারিবারিক ভাবেই। তো তারপরে ওই দিন রাতে আমি ওরে সবকিছু ডিটেলস বলি,
আপনার জীবনের অতীত।
হ্যাঁ, ডিটেলস বলার পরে পরবর্তীতে ওই বেশি একটা বিলিভ করে না, মনে করে হয়তো চাপা মারি আমি। কিন্তু যখন ওরে নিয়ে আমি ঘুরতে বের হই, তখনকার পরিস্থিতিটা দেখে ওই বুঝতে পারে যে আমি কি ছিলাম। মানুষ আমার দেখলেই সালাম দেয়, ভাই কেমন আছেন, বড় ভাই বলে সম্বোধন করে। তো তখন ওই হালকা হালকা একটু একটু বিলিভ করতে থাকে। তো পরবর্তীতে ওই সম্পূর্ণ জিনিসটা বিলিভ করে, তারপরে ওই আমারে বলে যে এইসব আর করেন না, এইটা ওইটা আমার আরেকটা। ওই আমার কোন সময় ছাইরা যায় নাই যে এইসব করছেন আপনি, এইটা ওইটা। আর ওই এখন আমার অনেক সম্মান করে স্বামী হিসাবে, ও আমার সবসময় আপনি আপনি করে কথা বলে, তুমি করেও বলে নাই। আর আমি এটাতে অনেক খুশি। আর আমার সম্পূর্ণ চেঞ্জের পিছনে হয়তো আমার স্ত্রী আছে। আর আমি এখানে আরো একটা সমস্যায় পড়ে যাই, ছোটবেলায় একেবারে শুরুতে আমি যেই সমস্যাটা ফেস করতাম এখনো ঠিক ওই সমস্যাটাই ফেস করি। ছোটবেলায় আমার কোনো খেলাই নেওয়া হতো না, কোনো ফ্রেন্ডদের সাথে আমার ভালো করে মিশতে দেওয়া হতো না, স্কাউটে যেতে পারিনি আমার শরীরের কারণে। আর এখন সেম থিং, আমার এই শরীরের কারণে আমি কোনো কাজ করতে পারি না। গার্মেন্টস যদি কোনো কাজের জন্য, যে আমাদের এদিকে আমার এলাকার আশেপাশ দিয়ে শুধু গার্মেন্টস আর গার্মেন্টস, গার্মেন্টস এর সামনে যদি কোনো একটা গেটের সামনে গিয়ে যদি বলি যে আমি কাজ করবো, তা আমার দেখে তারা ভয় পায়। যদি গ্যাঞ্জাম লাগে তাহলে আমার মায়েরা 10-12 জন মায়েরা ফাটায় ফুটে লেগুলো।
এত ব্যাড রেকর্ড আপনার?
ব্যাড রেকর্ড বলতে না আর কি, তারা ভয় পায় আমার শরীর দেখা।
ওকে, মানে আপনি এতটা সুস্থ সবল তাগড়া যেটাকে বলি?
হ্যাঁ হ্যাঁ, আমি এত আর কি তাদের তুলনায় দেখা যায় কি, গার্মেন্টস যেসব অফিসার আছে তারা আমার বুকের নিচে পড়ে থাকে, আমার গলার নিচে পড়ে থাকে। তো এরকম একটা ভয় ভীতির কারণে আমার আর অফিসে নিতে চান। আমার চাকরি হয় না, বহুত ঘুরছি ইপিজেডে ঘুরতে ঘুরতে, বা কোনো একটা স্থান বাকি রাখি নাই যেখানে আমার পায়ের ছাপ পড়ে নাই। আমি একটু গ্যারান্টির সাথে বলতে পারবো ইপিজেডে সম্পূর্ণ জায়গা জুড়ে সবগুলো রাস্তায় আমার পায়ের ছাপ পড়ছে, কিন্তু কোনো অফিসে আমার চাকরি হয় না। তারপরে তাও কষ্ট করে একটা জায়গায় চাকরি হয়, বহুত কষ্ট করে, সেটা আমার শ্বশুর রিকোয়েস্ট করে নিয়ে দেয়। কিন্তু ওই অফিসটাতে আমি খুব কম স্যালারি পেতাম, তারা শ্রমিকের শরীরের রক্ত সম্ভবত চুষা খাইতো এরকম মনে হইতো। তারা একটা অপারেটরের বেতন, যখন বেতন বাড়ছে ওই সময়টাতে তারা একটা অপারেটরের বেতন দেয় 5,000 টাকা, অথচ একটা গার্মেন্টস অপারেটরের বেতন 7-8,000 টাকা, আর একটা হেল্পারের বেতন দেয় 3,000 টাকা, একজন কোয়ালিটির বেতন, আমি কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম, আর আমার বেতন দিত 6,000 টাকা। আর রাত দিন ওভারটাইম করাইতো, করায় সেরা দেখা যেত কি আর 2,000 টাকা আসতো, 8,000 টাকা এরকম টাকা আসতো। তো এতে হয় না, তো একদিনকে আমার একটা ভুল হয় কাজের ভিতরে, 100 দিনের ভিতরে প্রতি ঘন্টায় আমার 100 করে মাল চেক করতে হয়। যদি আমার ডিউটি হয় 10 ঘন্টা তাহলে আমার 1,000 মাল চেক করতে হইতেছে। যদি আমার ডিউটি 20 ঘন্টা হয়, আমার এমনও সময় গেছে যে মঙ্গলবার অফিসে ঢুকছি সকালবেলা, শুক্রবার সকালবেলা অফিস থেকে বের হয়ে আসছি, এইভাবে একটানা ডিউটি করছি। তো এরকম ডিউটি করতে থাকলে হয়তো বা মানুষের ঘুমের ক্লান্তি কিংবা যে কোনো ক্লান্তির কারণে একটু আর ডুবুল হতে পারে, একটা পোশাক হয়তোবা একটুখানি ডিফেক্ট সামনে যেতেই পারে, প্যাকেট হতেই পারে, ঘুমের একটা ক্লান্তি, চোখে ভালো করে দেখা যায় না। তো তারপরে এইটার কারণে আমার একদিন অ্যাবসেন্ট করে দেওয়া হয়, আর আমার ওইখান থেকে বের করে দেওয়া হয় অফিস থেকে কোয়ালিটি ম্যানেজার। তো আমি আশুলিয়া থানায় গিয়ে সেরা, আমার ওই দিন অনেক কান্না আসে, আশুলিয়া থানায় গিয়ে সেরা আমি কান্না করি, কান্না থামায় সেরা তাদেরকে সবকিছু খুলা বলি যে এই ঘটনা এটা এটা হয়েছে আমার সাথে, আমি এখন কি করব। তারা বলতেছে আমার স্যালারি দিব না, আমার স্যালারি না দিলে আমি কি করব, আমি বিশাল একটা ফেসাতে পড়ে যাবো গা, এরকম এরকম কথা। আশুলিয়া থানার পুলিশ পরবর্তীতে আমার 1 মাস পরে ডাকছে। তো ওরা হয়তো বা তার আমার যাওয়ার থানা থেকে আসার সাথে সাথে তদন্তের জন্য গেছিল। তো ওইখানে অফিসের যে কন্ট্রোলার, কোয়ালিটি কন্ট্রোলার, সে এই জিনিসটা শুনতে পারে, পাইরা সেটা খুব গাবড়ায় যায়। পরে ম্যানেজার যে তার সাথে কোনো কথাবার্তা হয়তো বা এই সম্পর্কে বলছে, আমার আবার ডিউটিতে জয়েন করতে দেয়। আমি 1 মাস ডিউটি করি, করার পরে 1 মাসের স্যালারি পাই, 15 দিন স্যালারি না নিয়ে চলে আসি, কারণ তারপর থেকে তারা আমার সাথে আরো বেশি অত্যাচার শুরু করে। কথায় কথায়
রাইট নাও আপনি এখন কি মানে জবলেস অবস্থায় আছেন?
হ্যাঁ, জবলেস। আর আমি যদি কোনো জায়গায় কোনো জবের জন্য যাই, আমার কেউ কোনো কাজ দেয় না, ভয় পায়। আর কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার কোনো কাজ হয় না।
আপনার মা এখন জব করছে?
হ্যাঁ,
এখনো গার্মেন্টসে জব করছে। আপনার বাবা এখনো ঠিকাদারি করছে?
হ্যাঁ।
তার মানে আপনি বাবা মার টাকা দিয়ে সাপোর্ট দিয়ে চলেন?
হ্যাঁ।
এবং আপনার স্ত্রী কি করে এখন?
আমার স্ত্রী কিছু করে না।
স্ত্রীও কিছু করে না?
না।
তারপরও আপনাকে, আপনার স্ত্রী আপনার সম্পর্কে জেনে শুনে আপনাকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আপনি যেন খারাপ পথে না যান। কতদিন যাবত আপনি জবলেস?
আমার বিয়ের পরে মনে হয় 2 মাস 4 মাসের মতো চাকরি করছি।
আপনার বিয়ে হয়েছে কত সালে?
গত বছর জুনের 12 তারিখ।
তারপরে আপনি 4 মাস চাকরি করেছেন, তারপর থেকে আপনি এখন পর্যন্ত জবলেস। আপনি বলছিলেন যে আপনার বিয়ের পরে একটা খারাপ কাজ আপনি করেছেন, সে কাজটা কি?
বিয়ের পরে আমি একটা কাজ করছিলাম, সেটা হইল গিয়ে এই যে আশুলিয়া থানায় পরে 1 মাস পরে নোটিশ আসছে, আমার ফোন করে বলছে থানায় যেতে। থানায় যাওয়ার পরে তা আমি এই দিক দিয়ে আবার খুব কষ্ট করে কিছু টাকা উপার্জন করছিলাম, পাথর ভেঙ্গা, কেউ জানে না, আমি কারো বলিও না যে আমি এই কাজটা করছি। তো টোটাল আমার দিতে হইব 1,000 টাকা নাকি থানায়। তো আমি 500 টাকা আমার এক কাজিনের কাছ থেকে দাঁড় করে নিয়ে ওইখানে দিই। তা আমি মনে মনে আর কি চিন্তা করলাম যে এই টাকাটা পুলিশ আমার কাছ থেকে খাইলো, জনগণের কাছ থেকে আমি উদ্ধার করবো।
পুলিশ কেন টাকাটা খেয়েছিল?
এই যে সাধারণ জিটি করছি, এখন এটার কাজকর্ম করছি, এটা আমি করছি, আমার বেতন দেয় নাই, বেতন না দিয়ে বের করে দিয়েছি
আগের অফিসে, সেটার জন্য আপনাকে 1,000 টাকা দিতে হবে ওখানে।
হ্যাঁ
হ্যাঁ, তারপরে আপনি বলেছেন যে আপনি টাকা জনগণের কাছ থেকে তুলবেন। ওকে, তারপরে
আমি ওইখান থেকে ওই ওভারব্রিজের উপরে আসি, আইসা দেখি কি একটা, আমি একটা কাপড় পাইয়া গেছি, আমি জটিল জিনিস পাইছি, এটাই তো দরকার। পাশে তিনটা ছেলে আর কি, দুইটা ছেলে আছে, টোটাল তিনটা ছেলে একটা মেয়ে, ছেলে দুটো একটু দূরে দূরে, একটা ফোন টিপতেছে আর একটা ফোনে কথা বলতেছে, ছেলে মেয়ে কথা বলতেছে। যাওয়া মাত্র ওই ছেলে মেয়েগুলো উইটা শৈলে যেতে চাইতেছিল, তখন আমার ফ্রেন্ড নজরুল বলল কি, এই একটু এদিকে আসো তো ভাইয়া, ছেলেটা আসছে, মেয়েটাও আসছে। আপু তোমার দিয়ে কোন দরকার নেই, তোমার দেখলে আবার মানুষ খারাপ মাইন্ডে নিয়ে যাবো, বুঝুন না, একটু সমস্যা হইতে পারে। তো মেয়েটা চলে যায়, পরে মেয়েটা যে পর্যন্ত না যায় ও পর্যন্ত ছেলেটার সাথে আমাদের কোনো কথাবার্তা বেশি বার্গেটিং করি না। মেয়েটা যখনই চলে গেছে, কারণ মেয়েরা চিল্লাচিল্লি করলে ঘটনাটা অন্যদিকে বুঝতে যাইব, তাই মেয়েটার আগে বিদায় করছি, তারপরে পুরোটা লয়ে কথাবার্তা শুরু করছি। আমার একটা ফ্রেন্ড রবি, ও একটা লাডি বাঁধছে, ছেলেটার মারব বিশাল কুমার। তো ওই দিনকার অপারেশনটা সম্পূর্ণটা নজরুল করে। টোটাল ছেলেটার কাছ থেকে আমরা টাকা পাই হইল গিয়া 5,500, আরো কিছু টাকা ছিল, সম্পূর্ণ টাকাটা আমি দেখি নাই, তবে আমার যা মনে হয় আনুমানিক 20,000 টাকার মতো হইতে পারে। তো নজরুল সম্পূর্ণ টাকাটা মাইরা দিচ্ছে, আমার কথা হইলো কি আমার কাছ থেকে পুলিশে যে কয় টাকা নিচ্ছে আমার ওইটা পাইলেই চলবো, আমার আরেক টাকাও লাগবো না। রবি পায় নাই, তার আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম বলতে চাই না, কারণ ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো, ভালোই থাকুক। তো ওই ছেলেটাও কোনো টাকা পায় না। ওই ছেলেটার পরের দিন ওই 100 টাকা দিছে, আর রবিরে 250 টাকা দিছিল।
আপনাকে কত দিয়েছিল?
1,000। আমার কথা হইলো কি আমি যত টাকা ওই থানায় দিছি ওই টাকাটা পাইলে গেছি।
তার মানে আপনি এটা কি আপনার বউকে বলেছিলেন পরবর্তীতে?
আমার বউকে বলছি।
বলার পর সে কি বলেছিল?
সে একটু রাগারাগি করছে আমার সাথে যে তুমি কিসের জন্য এটা বললে, তোমার নামে আমি করতে না করছি।
সো রাইট নাও আপনার সিচুয়েশনটা হচ্ছে আপনি জবলেস এবং আপনার ওয়াইফ আপনাকে প্রতি মুহূর্তে কাউন্সিলিং করে যাচ্ছে যাতে আপনি এই খারাপ পথে না যান। আপনি ফিউচার কি চিন্তা করেন আপনার এই জায়গাটা যাদিকে?
আমি ফিউচার চিন্তা করি যে একটা মানুষ তার দৈহিক গঠন নিয়ে কোনো বিবেচনা না করে মানুষটার ভিতরে কি আছে ওইটা বিবেচনা করার জন্য। আর একটা জিনিস, আমার হার্টবিট, যখন আমি মোটা ছিলাম তখন আমার হার্টবিট সাধারণ মানুষের সমানই চলতো, আমার হার্ট কোনো সময় কোনো দিক দিয়ে দুর্বল ছিল না, সাধারণ মানুষ যতটুকু পরিশ্রম করতে পারতো তার থেকে আমি বেশি করতে পারতাম। আর এখন পর্যন্ত, এখন যেটা আমি একটু লম্বা কিংবা একটু বেশি বড় হওয়ার কারণে কিছু কিছু জায়গায়,
আমার হাইট কত?
6 ফিট।
ওকে,
যার কারণে আমার আর কি এত লম্বা দেখা যায়, বিদায় আমার কোনো কোনো চাকরিতে নেয় না, গেলে সামনে দেখলে আমার আর কি, আমি যদি বলি যে আমার চাকরি দরকার এটা ওইটা, আমার যদি কোনো কথাই বলে না। আর আরেকটা জিনিস, পত্রিকা একটা বিজ্ঞাপন দিকে আমি এক ফোন নাম্বারে কথা বলি, ওই পত্রিকাটাতে যে নাম্বারটাতে কথা বলি ওই নাম্বারটা আমার বলে কি বাইপেল আসো 2,000 টাকার সাথে ঘুরে নিয়ে। আমি বলছি যদি চাকরি হয় তো ভালো, আমি একটা দোকানে সেলসম্যানের কাজ করি, খুব অল্প টাকা।
এক্স্যাক্টলি, আই নো দ্যাট, এটার উপরে আমাদের জেবিএসবি তে স্টোরি আছে এবং এটা নিশ্চয় ধোকাবাজি ছিল শেষ পর্যন্ত। আপনি 2,000 টাকা নিয়ে গিয়ে ধরা খেয়েছেন, ধোকাবাজি ছিল। সো আপনি এখন পর্যন্ত আপনার হাতে কোনো কাজ নেই এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানেন না, এখনো কি মনের ভিতরে ওই প্ল্যানটা আছে, আইদার ইউ উইল বি রকস্টার অর গ্যাংস্টার?
যদি কখনো সুযোগ পাই তাহলে হয়তো বা রকস্টার হওয়ার চিন্তা ভাবনা করবো, কারণ এখনো আমার ভিতর থেকে অনেক সময় অনেক সুর বাইশে আসে।
ওকে, আপনি গান গাইতে পারেন?
হালকা পাতলা, বেশি একটা না।
ওকে, স্বপ্ন আছে, স্বপ্নটাকে আমরা স্যালুট জানাই, গ্যাংস্টার হওয়ার স্বপ্নটা কি?
গ্যাংস্টার হতে এই এই জগৎটা আর কি, এই দিকটা মানুষকে কখনো একটুখানি শান্তি দেয় না, এই দিকটা সবসময় আপনার একটা ডিপ্রেশন।
আপনি তো গ্যাংস্টার হননি, আপনি গ্যাংস্টার হওয়ার পথে ছিলেন, এই হচ্ছে আপনার লম্বা একটা এক্সপিরিয়েন্স, যদি বলি 2-3 বছর বা 4 বছর। ছোটবেলা থেকে একটা অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি খারাপ পথে ছিলেন হাতে গুনে 3-4 বছর, এখন যদি আপনি না করে থাকেন এই সময়টার ফিলিংসই, আপনি বলছেন যে এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পথ, রাইট?
হ্যাঁ,
কেন বলছেন?
এটা করলে সবসময় একটা নিজের ভিতরে কেমন জানা লাগে যে আমি এই পৃথিবীর হয়তোবা সবচেয়ে জঘন্যতম লোক, চিন্তা করতে খাইতে কোনো কিছুতেই শান্তি লাগে না। হয়তোবা যদি আমি ওই সময় নেশা না করে ওই টাকাগুলো আমার মস্তিষ্কটা একটু সুস্থ রাখতাম তা আমি বহু তাকে এইসব পথ ছাড়িয়ে দিতাম, নেশা করার কারণে হয়তোবা এতটুকু সময় পর্যন্ত এই জিনিসটা করতে পারছি।
ফাইন, প্রিয় শ্রোতা, আমরা সত্য উদ্ঘাটন করে ফেলেছি আজকে আসাদুলের, এবং এ পর্যায়ে আমরা মুখোমুখি হব আজকে আমাদের যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে যে বিশেষজ্ঞ ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তো পুরোপুরি শুনলেন, তার কি বলার আছে আমরা একটু শুনতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
জি, আমি আসাদুলের কাহিনীটা শুনলাম। আসলে কাহিনীটা বুঝতে হলে আমাদেরকে মানুষের বেড়ে উঠার ক্ষেত্রে প্রকৃতি পরিবেশের যে প্রভাব আছে সেটা বুঝতে হবে। আমরা ছোটকালে শুটিং গত করছিলাম রবীন্দ্রনাথের, সেখানে ফটিক চক্রবর্তী একজন ছিলেন, যাকে গ্রাম থেকে তার মামা টেনে নিয়ে কলকাতা শহরে নিয়ে গেছিল। অথচ সেই শহরে গিয়ে কিন্তু সে মিস করেছিল তার গ্রাম্য জীবন, সেখানকার দুরন্তপনা, সেখানকার অবারিত মাঠ এবং তার বন্ধু বান্ধবদের। আশা করি একই রকম ভাবে গ্রাম্য জীবনে সে যে সঙ্গ পেত, সে প্রকৃতির কাছে থাকতে পারত, তার যে সামাজিক পরিবেশ ছিল সেই পরিবেশটা হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছে শহরে আসার পরে। এবং একই সঙ্গে সঙ্গে তার বাপ মা দুজনেই কাজ করার ফলে তার নিঃসঙ্গতা, একাকিত্ব আরো বেশি গেছে, যেটা আপনি বারবার বলতে এসেছিলেন এবং সে নিজেও বলেছে যে তার একাকিত্ব লেগেছিল। এই যে গ্রামের যে রুট, যে তার মূল থেকে যে মূল ছিঁড়ে যে চলে এসেছিল শহরে, গ্রামের ছেলেটা যেভাবে প্রকৃতির সঙ্গে বা তার সমাজের সঙ্গে যেভাবে সে একাত্ম হয়ে গেছিল, সেটা সে মিস করেছে তার শহর ভিত্তিক জীবন যখন এসে। সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতাটা বোকার কারণে তার ভিতরে আত্মসম্মান বোধ বা সেলফ এস্টিম যেটা বলে সেটা ডেভেলপ করতে পারেনি। একই সঙ্গে আত্মসম্মান বোধ ছোটকালে আরো কিছু কারণে ডেভেলপ করে না, সেটা হচ্ছে যদি আশেপাশের লোকেরা কাউকে তার দৈহিক কোন ত্রুটি নিয়ে সমালোচনা করে, যেমন আসাদুলকে তার মোটা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়নি বা তাকে গ্রহণ করা হয়নি অথবা তাকে চিৎকার করা হয়েছে, এটা নিয়ে সে বিড়ম্বনা ছিল এবং এই কারণে তার ভিতরে তার নিজের সম্বন্ধে ধারণা খারাপ হয়ে গেছিল, একজন হীনমন্যতা বোধ বা নিম্ন আত্মমর্যাদা ভুগত। এবং এই যে নিম্ন আত্মমর্যাদা বোধ যারা ভুগে বা বিচ্ছিন্নতা একাকিত্বে যারা ভুগে, তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ থাকে যে তারা যে কোনো খারাপ পরিবেশে গেলে তারা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়বে, তারা যদি সুস্থ এবং অনুপ্রেরণাদায়ী কোনো পরিবেশে যায় তারা ভালো থাকবে। এই প্রমাণ কিন্তু আসাদুল খারাপ পরিবেশ প্রমাণ করে যে যখন সে তার সংঘগুলোর সঙ্গে মিশেছিল তখন সেখানে গিয়ে সে মাদক থেকে শুরু করে অন্যান্য নেশা এবং খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। তো এখন ওই বদ ছেলের সঙ্গের কারণে কিন্তু সে খারাপ হয়ে গেছিল। আবার একই লোক ভালো সঙ্গে বা উপযুক্ত ব্যক্তি অনুপ্রেরণা পাইলে যে ভালো হয় সেটাও একটা উদাহরণ। ওই যে সে ভালো ছেলেটা যখন তাকে বুঝালো তখন কিন্তু সে ঠিকই তার মধ্যে পরিবর্তন এসেছিল। এই ছেলেটা কিন্তু আসলে প্রকৃতভাবে খারাপ ছেলে ছিল না, এটা এ থেকে প্রমাণিত হয় যে আসলে যদি পরিবেশ বা আমাদের আশেপাশের মানুষগুলি যদি আমরা এই সময় তথাকথিত বখাটে বা নষ্ট হয়ে ছেলেদের কাছে যদি আমরা তাদেরকে ভালোবাসা, সম্মান এবং সহযোগিতা হাত পাড়িয়ে দিই, তাহলে তারা ভালো পথে ফিরে আসতে পারে। আসাদুল যে ওই ছেলের সংস্পর্শে এসে যে পরিবর্তন হয়েছিল, তাকে ওই ছেলেটাকে একটা ভালো মডেল হিসেবে দেখেছিল। তার মানে এই যে এই এরকম বানারে বল বা ঝুঁকিপূর্ণ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কিন্তু খারাপ হতে খুবই সহজে খারাপ হতে পারে যদি পরিবেশটা এবং সঙ্গটা খারাপ হয়, যেটা আমরা তার উচিত দেখলাম। এবং এখন যে মেয়েটা তাকে অনুপ্রেরণা রাখছে তাকে এখন মানে একেবারে স্থায়ীভাবে ভালো পথে রাখা বা নৈতিক পথে রাখা বা সুন্দর এবং গঠনমূলক জীবনে রাখার জন্য তার এই মেয়েটা ভালো যথেষ্ট ভূমিকা রাখতে পারে। কিন্তু আমি আরেকটু কথা বলি, একজন মানুষকে ভালো রাখার জন্য শুধু একটা মানুষই কেন থাকতে হবে? পাশের পরিবেশগুলিও মানুষ যারা আছে আর বন্ধু বান্ধব, আমাদের যে সামাজিক কাঠামো পরিবেশ সেখানেও যাতে এটা সেই পরিবেশ থাকে, সেই সহযোগিতাটা যাতে সেখানেও থাকে, সেটাও তো আমরা সবাইকে আহ্বান করবো। এটা তো আমরা দেখবই যে হ্যাঁ, ব্যক্তি তারা দুজনের সঙ্গে একটা সম্পর্ক ঘটেছে, তারা জীবন ঘটেছে, তারা পারস্পরিকভাবে দায়বদ্ধ আছে, সেটা ওই মেয়েটা এটা করবে। আমি ওই মেয়েটাকে ধন্যবাদ দিচ্ছি যে সে জীবনের একটা বড় ধরনের সামাজিক অবক্ষয় থেকে একটা মানুষকে, সে শুধু কেবল একটা সুখী জীবন যাপন করে নাই, সে কিন্তু একটা সমাজ বিকৃত এবং মাদকাসক্ত ব্যক্তিকে সে ভালো পথে নিয়ে আসতেছে। এই জন্য তাকে হয়তো আমি কোনো গোল্ড মেডেল দিব না, কিন্তু আমরা এখান থেকে সুস্থ ধন্যবাদ তাকে দিতে পারি এবং তাকে এতটুকু অনুপ্রেরণা আমরা দিতে পারি যে সে তার এই অনুপ্রেরণা দিয়ে সে তার স্বামীকে ভালো রাখবে। শুধু ভালো রাখবে না, যদি আবার যে কোনো খারাপ পরিবেশের সঙ্গে গিয়ে তার স্বামী খারাপ হয়ে যেতে পারে, সেই সময় সে যেন আরো সচেতন থাকে এবং সে নিজে তো চেষ্টা করবি আশেপাশের সামাজিক যে সাপোর্ট সিস্টেম আছে সেগুলি সহায়তা নিবে, এবং যদি তখনও সেগুলি সহায়তা না পাওয়া যায় আপনাদের মতন লোকদের কাছে এবং আমরা যারা প্রফেশনাল লোকদের কাছে, আমাদের কাছে যে প্রফেশনাল সাপোর্ট আছে সেগুলি যেন সহযোগিতা গ্রহণ করে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য। প্রিয় শ্রোতা, বাকি সেগমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। কে কি কমেন্টস করেছেন এবং কে কি মূল্যবান উপদেশ দিয়েছেন আজকের এই আসাদুল আলমের ঘটনাটি শোনার পর, ফিরছি একটু পরেই।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, প্রতিক্রিয়া পেয়েছি। আমরা সেগুলো একটু আপনাদের সমীপে পেশ করতে চাই। আবিল লিখেছে, আসাদুল অপরাধী ঠিকই, কিন্তু তার পরিবার যদি তার প্রতি একটু লক্ষ্য রাখত সে এমন হতো না। তানভীর লিখেছে, আসাদুলের স্ত্রীকে অনেক ধন্যবাদ নিজের স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য। কাজী লিখেছে, নেশাগ্রস্ত মানুষ যে কোনো সময় ভয়ঙ্কর হতে পারে। সোনিয়া লিখেছে, আসাদুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি কখনো আসাদুলকে মাফ করতে পারবেন? লাকি লিখেছে, আসাদুলের খোঁজ নিয়ে জানা দরকার ছিল লোকগুলো মারা গিয়েছে কিনা। কামরান লিখেছে, মারামারি করে শিহরণ পায় এমন যুবকের সংখ্যা সমাজে প্রতিনিয়তই বাড়ছে। বুশরা লিখেছে, আইনের লোকরা যেভাবে আইন ভাঙছে তাতে আমরা খুবই শঙ্কিত। মুকুল লিখেছে, আসাদুলের আত্মবিশ্বাসটা ভালো লেগেছে, আশা করি এই আত্মবিশ্বাসটা ভালো লাগবে। এরকম অনেক অনেক কমেন্টস প্রিয় শ্রোতা আমরা ফেসবুকে পেয়েছি, আপনারা নিজেরা গেলেও সেখানে দেখতে পাবেন। আমরা কমেন্টস পেয়েছি ইমেইলের মাধ্যমে, আমরা কমেন্টস পেয়েছি এসএমএস এর মাধ্যমে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই প্রতিক্রিয়ার জন্য, এবং আমরা অবশ্যই আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব তাদের প্রতি যারা আজকে আসাদুলের জীবনের এই অপ্রিয় সত্যগুলো শুনে নিজের জীবনটাকে সঠিক পথে চালানোর জন্য সাহস অর্জন করেছেন, কিংবা কাল থেকেই আসাদুলের পথে যারা ছিলেন তারা সেই পথ থেকে সরে আসবেন। শ্রোতারা তো শুনল, শোনার পরে আপনার সম্পর্কে ফিডব্যাক জানাচ্ছে, তো কি বলার আছে তাদের উদ্দেশ্যে আপনার?
আমার কিছুই বলার নাই, আমি কাউকে কখনো আমার জীবনের কোনো কিছুর জন্য দায়ী করি না। আমি সবসময় বলি, ডিএস ইজ অলওয়েজ কুল। আমার যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি সবসময় বলি ডিএস অলওয়েজ কুল। আমি এখনো বলবো এই কথাই, ডিএস ইজ কুল। আর আমি একটু জানি না, অনেকটাই ধন্যবাদ জানাবো আমার ওয়াইফরে যে আমারে এই সুস্থ রাস্তায় ফেরত আনছে। আর আমি আরেকটা জিনিস চাই, আপনারা যেন আমার একটুখানি সাহায্য করেন। মানুষের শারীরিক দিকটা দেখে কোনো সময় বিবেচনা করেন না, তারে দিয়ে কোনো কাজ হইব এই জিনিসটা একটু চিন্তা করেন। আমার ছোটবেলায় আমার শুধুমাত্র আমার ফ্রেন্ডরা বাদ দিত খেলা থেকে সবকিছু থেকে আমার শরীরের কারণে, আর আজকে আমার দৈহিক গঠনটা একটু বড় হওয়ার কারণে মানুষ ভয় পায় যে আমি যদি কোনো সময় গার্মেন্টসে গন্ডগোল শুরু হয়, কিংবা কোনো যদি কোনো সময় কোনো একটা কারণে গন্ডগোল শুরু হয় তো হয়তো হ্যাঁ মায়েরা 10 জন রেজি শুয়ে লেব একলা। এই ধরনের ভয়গুলো বাদ দেন, কারণ আমরা মানুষ, আমরা আপনাদের সাথে এই সমাজের ভিতরে আপনাদের সাথে মিশে থাকতে চাই।
প্রিয় শ্রোতা, এই অসম্ভব সুন্দর বাক্যটি দিয়েই শেষ হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব আসাদুল আলমের পার্ট। প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে যে কথাটি বলে থাকি, এখানে এসে সত্যের আলোতে বসে, সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, অপরাধগুলো সবার স্বীকার করার সৌভাগ্য হয় না, কিন্তু তাদের জন্য খোলা আছে ইমেইলের পথ, তাদের জন্য খোলা আছে চিঠি লিখে আমাদের এখানে পাঠিয়ে দেবার পথ। আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি মেইল করেন ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, লিবিয়ার বেনগাজি থেকে আমাদেরকে একজন মেইল করেছেন, এবং মেইল করে নিজের জীবনের কি অপ্রিয় সত্য স্বীকার করেছেন তিনি, চলুন আমরা আর্য সুমনের কাছ থেকে শুনি।
যাহা বলিব সত্য বলিব।
বর্তমানে আমি লিবিয়ার বেনগাজিতে আছি। এখানে আমি আমার জীবিকা নির্বাহ করছি এমন একটি কাজ করে যা অন্যের জীবনকে সংকটে ফেলে দেয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে অধিক টাকা উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে অনেক বাংলাদেশীদের আমরা লিবিয়াতে নিয়ে আসি। দরিদ্র এই মানুষগুলো তাদের ভাগ্যের পরিবর্তনের আশায় লিবিয়া আসেন, কিন্তু এখানে আসার পর অল্প বেতনের চাকরি দিয়ে আমরা তাদেরকে অন্যান্য কোম্পানিতে বিক্রি করে দেই। গত 12 ফেব্রুয়ারি মাঝরাতে 10 জনকে একটি কৃষি খামারে বিক্রি করে দেই। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে গত 5ই মে তাদের মধ্যে একজন মারা যায়, যার বয়স ছিল আমার বাবার বয়সের প্রায় কাছাকাছি। এই ঘটনায় আজ আমি নিজেকে খুবই অপরাধী মনে করি। যদিও জীবনের তাগিদে আমি সেই পেশা থেকে বের হয়ে আসতে পারছি না, কিন্তু আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি এই ধরনের পাপ কাজ থেকে বের হয়ে আসব।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সালমান, আপনার এই উপলব্ধি লাখো শ্রোতার মধ্যে ছড়িয়ে যাক। আমরা বিশ্বাস করি আপনার মতো অপরাধী অনেকেই আছেন, ভুল যারা করেন তারা আপনার মতো অনেকেই আছেন, কিন্তু আপনার মতো সৎ সাহস নিয়ে স্বীকার করার মতো মানুষ খুবই দুর্লভ। সেই জায়গাটি থেকে আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। একইভাবে আপনার জীবনে এই ভুলটি যেন কখনো ফিরে না আসে, সেজন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় শ্রোতা, সালমানের মতো যারা দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি শোনেন তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি, আপনারা চাইলে আমাদেরকে মেইল করে আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। এবং দেশের বাইরের শ্রোতাদেরকে আমরা একটু বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। প্রিয় শ্রোতা, আজকের মতো ধীরে ধীরে পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব, তবে এখানেই শেষ নয়। আগামী রবিবার আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে আসব, যার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদেরকে হয়তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। ভুল বা অপরাধের জন্ম কেন হয়, ভুল এবং অপরাধের রকম সকম কি হয়, এবং ভুল এবং অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি হয়, আর সেই দেখাটি আপনার জীবনের চলার পথকে সঠিক করুক, মসৃণ করুক, সত্যের আলোয় উদ্ভাসিত করুক। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে এবং একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছে, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং সর্বোপরি হ্যালো 8920 টিম, আর আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে আজকের মতো শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.